This track was downloaded from FusionBD.com.
ABC Radio FM 89.2 শুরু হয়ে গেছে। আপনাদের অত্যন্ত পছন্দের আয়োজন কুয়াশার সাথে আছি আমি শারমিন। আর আজকেও রয়েছে প্রথম ঘন্টা একটি চমৎকার গল্প, আর দ্বিতীয় ঘন্টা একটা ভয়ঙ্কর কাহিনী রয়েছে, যে কথা আমি দুঃখিত ফেসবুকে লিখে দিয়েছিলাম। আর আমার সঙ্গে ইতিমধ্যে চলে এসেছে অনেকেই, তারা চাইছে এক্ষুনি যেন আসল গল্পটা শুরু করে দিই, কিন্তু আসল গল্প শুনতে হলে একটু অপেক্ষা করতে হবে, অর্থাৎ রাত 12টা পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। আর এখন জানিয়ে দেব সব দিকে বার্গার, কফি, টি শার্ট, অ্যাক্সেসরিজ এবং আরো অনেক কিছুর উপর ডিসকাউন্টের ছড়াছড়ি, কারণ শুধুমাত্র গ্রামীণ ফোন বন্ধু গ্রাহকদের জন্য দেশ জুড়ে 100 বেশি ফুড, ফ্যাশন ও লাইফস্টাইলের আউটলেট থেকে বন্ধু রিওয়ার্ড দেওয়া শুরু হয়ে গেছে। তোমার রিওয়ার্ডের সাথে সেলফি তুলে আপলোড করে পাঠিয়ে দাও বন্ধু গ্যারাজে, কারণ সবচেয়ে বেস্ট সেলফির জন্য আছে দারুণ কিছু পুরস্কার। *7# হ্যাশ ডায়াল করো আর চলে আসো বন্ধু রিওয়ার্ডের দুনিয়ায়। আরো জানতে ভিজিট করো www.bondhugaraj.club। আর তো ঠিক আছে, এখন কথা না বলি, অনেক SMS পাঠিয়েছেন, একটু অপেক্ষায় থাকতে হবে, কারণ আমি এই গল্পটা শেষ করে বাকি যে সময় থাকবে তখন SMS পড়বো। এখন SMS পড়ছি না, চলে যাবো মূল কাহিনী না, প্রথম ঘন্টার গল্পে। আজকের গল্পটি হচ্ছে বারিন ভৌমিকের ব্যারাম, গল্পের নাম লিখেছেন সত্যজিৎ রায় আর পড়ে শোনাচ্ছে সেতু। ঠিক আছে, আমাকে লিখবার নাম্বার জানিয়ে দিচ্ছি, বা আমাকে যেখানে SMS পাঠাতে হবে যেকোনো মোবাইল থেকে 2221 মেসেজ পাঠাতে হবে, কিন্তু মেসেজ পাঠাবার একটা নিয়ম রয়েছে সেটা জানাচ্ছি। মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে যা লিখতে চাইছেন তা লিখে আপনার নাম লিখে পাঠিয়ে দেবেন 2221।
কন্ডাক্টরের নির্দেশ মতো ডি কামরায় ঢুকে বারিন ভৌমিক তার সুটকেসটা সিটের নিচে ঢুকিয়ে দিলেন। ওটা পথে খোলার দরকার হবে না, ছোট ব্যাগটা হাতের কাছে রাখা দরকার। চিরুনি, বুশ, টুথব্রাশ, দাড়ি কামানো সরঞ্জাম, ট্রেনে পড়ার জন্য হ্যাডলি, চেজের বই সবই রয়েছে ওই ব্যাগে। আর আছে থ্রট পিলস, ঠান্ডা লেগে গলা বসে গেলে কাল গান খুলবে না। চট করে একটা বড়ি মুখে দিয়ে বারিন ভৌমিক ব্যাগটাকে জানালার সামনে টেবিলের উপর রেখে দিলেন। দিল্লিগামী ভেস্টিবিউল ট্রেন, ছাড়তে আর মাত্র 7 মিনিট বাকি, অথচ তার কামরায় আর প্যাসেঞ্জার নেই কেন? এতখানি পথ কি তিনি একাই যাবেন? এতটা সৌভাগ্য কি তার হবে? এ যে একেবারে আয়েশের পরাকাষ্ঠ। অবস্থাটা কল্পনা করে বারিন ভৌমিকের গলা থেকে আপনি একটা গানের কলি বেরিয়ে পড়ল। বাগিচায় বুলবুল, তুই ফুল শাখাতে দিশনে আজি তোল। বারিন ভৌমিক জানালা দিয়ে বাইরে হাওড়া স্টেশন প্ল্যাটফর্মের জনস্রোতের দিকে তাকালেন। দুটি ছোকরা তার দিকে চেয়ে পরস্পর কি যেন বলা বলি করছে। বারিনকে চিনেছে তারা, অনেকেই চেনে, অন্তত কলকাতা শহরের এবং অনেক বড় বড় মফস্বল শহরের অনেকেই। শুধু তার কণ্ঠস্বর নয়, তার চেহারা সঙ্গেও পরিচিত। প্রতি মাসে 5-7টা ফাংশনে তার ডাক পড়ে। বারিন ভৌমিক গাইবেন নজরুল গীতি ও আধুনিক। খ্যাতি ও অর্থ দুই যখন বারিন ভৌমিকের হাতের মুঠোয়। অবশ্য এটা হয়েছে বছর পাঁচেক হল, তার আগে কয়েকটা বছর তাকে বেশ যাকে বলে স্ট্রাগলই করতে হয়েছে। গানের জন্য নয়, গাইবার ক্ষমতাটা তার সহজাত, কিন্তু শুধু গাইলেই যে তার হয় না, তার সঙ্গে চাই কপাল জোর আর চাই ব্যাকিং। 1967 সালে 19 পল্লীর পুজো প্যান্ডেলে ভোলা বাড়ুজ্জে তাকে দিয়ে যদি না জোর করে রশিয়া বিজনে গানখানা গাওয়াতেন, বারিন ভৌমিকের দিল্লি যাওয়াটা এই গানের দৌলতি। দিল্লির বেঙ্গলি অ্যাসোসিয়েশন তাকে ফার্স্ট ক্লাসের খরচ দিয়ে নিয়ে যাচ্ছে তাদের জুবিলি অনুষ্ঠানে নজরুল গীতি পরিবেশনের উদ্দেশ্যে। থাকার ব্যবস্থা অ্যাসোসিয়েশনই করবে। দুদিন দিল্লিতে থেকে তারপর আগ্রা, ফতেপুর সিকরি দেখে ঠিক 7 দিন পরে আবার কলকাতা ফিরবেন বারিন ভৌমিক। তারপর পুজো পড়ে গেলে তার আর অবসর নেই, প্রহরে প্রহরে হাজিরা দিতে হবে গানের আসরে, শ্রোতাদের কানে মধু বর্ষণ করার জন্য।
স্যার, আপনার ওই লাঞ্চের অর্ডারটা?
কন্ডাক্টর গার্ড এসে দাঁড়িয়েছে। কি পাওয়া যায় এখানে? বারিন প্রশ্ন করলেন।
আপনি নন ভেজিটেরিয়ানটাও দেশি খাবেন না ওয়েস্টার্ন স্টাইল? দেশি হলে আপনার
বারিন নিজের পছন্দ মতো লাঞ্চের অর্ডার দিয়ে সবে মাত্র একটি থ্রিকালস ধরিয়েছেন। এমন সময় আরেকটি প্যাসেঞ্জার এসে কামরায় ঢুকলেন এবং ঢোকার সঙ্গে সঙ্গে দিল্লির গাড়ি গা ঝাড়া দিয়ে তার যাত্রা শুরু করল। নবাগত যাত্রীটির সঙ্গে চোখাচোখি হতেই তাকে চেনা মনে হয় বারিনের মুখে একটা হাসির আভাস দেখা দিয়ে আগন্তুকের দিক থেকে কোনো সাড়া না পেয়ে মুহূর্তেই মিলিয়ে গেল। বারিন কি তাহলে ভুল করলেন? ছি ছি ছি, এই অবিবেচক বোকা হাসিটার কি দরকার ছিল? কি অপ্রস্তুত মনে পড়ল একবার রেসের মাঠে একটি ব্রাউন পাঞ্জাবি পরা প্রৌঢ় ভদ্রলোককে পিছন দিক থেকে কি খবর ত্রিদীপদা বলে পিঠে একটা প্রচন্ড চাপড় মারার পর মুহূর্তেই বারিন বুঝেছিলেন তিনি আসলে ত্রিদীপদা নন। এই লজ্জাকর ঘটনার স্মৃতি তাকে অনেকদিন ধরে যন্ত্রণা দিয়েছিল। মানুষকে অপদস্থ করার জন্য কত রকম ফাঁদ যে চারদিকে ছড়িয়ে রয়েছে। বারিন ভৌমিক আরেকবার আগন্তুকের দিকে দৃষ্টি দিলেন। ভদ্রলোক স্যান্ডেল খুলে সিটের উপর পা ছড়িয়ে বসে সদ্য কেনা ইলাস্ট্রেটেড উইকলিটা নেড়ে চেড়ে দেখছেন। কি আশ্চর্য, আবার মনে হচ্ছে তিনি লোকটাকে আগে দেখেছেন। নিমিষের দেখা নয়, তার চেয়ে অনেক বেশিক্ষণের দেখা। কিন্তু কবে, কোথায়? ঘন ভুরু, সরু গোফ, পমেট দিয়ে পালিশ করা চুল, কপালের ঠিক মাঝখানে একটা ছোট্ট আঁচিল। এ মুখ তার চেনা, নিশ্চয় চেনা। তিনি যখন সেন্ট্রাল টেলিগ্রাফে চাকরি করতেন তখনকার চেনা কি? কিন্তু একতরফা চেনা হয় কি করে? তার হাবভাব দেখে তো মনে হয় না যে তিনি কোশ্চিন কালেও বারিন ভৌমিককে দেখেছেন।
আপনার লাঞ্চের অর্ডারটা?
আবার কন্ডাক্টর গার্ড, বেশ হাসি খুশি হৃষ্টপুষ্ট অমায়িক ভদ্রলোক।
শুনুন, আগন্তুক বললেন, লাঞ্চ তো হলো, আগে এক কাপ চা কি হবে?
সার্টেনলি,
শুধু একটা কাপ আর লিকার দিলেই হবে, আমি আবার রটি খাই।
বারিন ভৌমিকের হঠাৎ মনে হলো তার দলপেট থেকে নাড়ি ভুড়ি সব বেরিয়ে গিয়ে জায়গাটা একদম খালি হয়ে গেছে। আর তারপরেই মনে হলো তার হৃৎপিণ্ডটা হঠাৎ হাত পা গুজিয়ে ফুসফুসের খাঁচাটার মধ্যে লাফাতে শুরু করেছে। শুধু গলাস্বর নয়, ওই গলাস্বরে বিশেষভাবে বিশেষ জোর দিয়ে বলা শুধু একটি কথা, রটি, প্যাস। ওই একটি কথা বারিনের মনের সমস্ত অনিশ্চয়তাকে এক ধাক্কায় দূর করে দিয়ে সেই জায়গায় একটি স্থির প্রত্যয়কে এনে বসিয়ে দিয়েছে। বারিন যে ওই ব্যক্তিটিকে শুধু দেখেছেন তা নয়, তার সঙ্গে ঠিক এই একইভাবে দিল্লিগামী ট্রেনের প্রথম শ্রেণীর শীতাতাপ নিয়ন্ত্রিত কামরায় মুখোমুখি বসে একটানা প্রায় 8 ঘন্টা ভ্রমণ করেছেন। তিনি নিজে যাচ্ছিলেন পাটনা, তার আপন মামাতো বোন শিপ্রার বিয়েতে। তার 3 দিন আগে রেসের মাঠে ট্রেবল ট্রোটে একসঙ্গে 7,500 টাকা জিতে তিনি জীবনে প্রথমবার প্রথম শ্রেণীতে ট্রেনে চড়ার লোভ আর সামলাতে পারলেন না। তখনও তার গাইয়ে হিসেবে নাম হয়নি। ঘটনাটা ঘটে 64-এ, 9 বছর আগে। ভদ্রলোকের পদবিটাও যেন অল্প অল্প মনে পড়ছে। চ দিয়ে চৌধুরী, চক্রবর্তী নাকি চ্যাটার্জি? কন্ডাক্টর গার্ড লাঞ্চের অর্ডার নিয়ে চলে গেলেন। বারিন অনুভব করলেন তিনি আর এই লোকটার মুখোমুখি বসে থাকতে পারছেন না। বাইরে করিডোরে গিয়ে দাঁড়ালেন। দরজার মুখ থেকে 5 হাত ডাইনে চ এর দৃষ্টি বেশ কিছুটা বাইরে। কোইনসিডেন্টের বাংলা বারিন ভৌমিক জানেন না, কিন্তু এটা জানেন যে প্রত্যেকের জীবনেই এই জিনিসটা কয়েকবার ঘটে। কিন্তু তাই বলে এমন কোইনসিডেন্স? কিন্তু চ কি তাকে চিনেছেন? না চেনার দুটো কারণ থাকতে পারে। এক, হয়তো চয়ের স্মরণ শক্তি খুবই কম। দুই, হয়তো এই 9 বছরে বারিনের চেহারার পরিবর্তন হয়েছে অনেকটাই। জানালা দিয়ে বাইরে চলমান দৃশ্যের দিকে দেখতে দেখতে বারিন ভাবতে চেষ্টা করলেন তার 9 বছর আগের চেহারার সঙ্গে আজকের চেহারার কি তফাত থাকতে পারে। ওজন বেড়েছে অনেক, সুতরাং অনুমান করা যায় তার মুখটা আরো ভরেছে। আর কি, চশমা ছিল না, চশমা হয়েছে। গোফ, কবে থেকে গোফ কামিয়ে ফেলেছেন তিনি? হ্যাঁ মনে পড়েছে, খুব বেশি দিন নয়, হাজরা রোডের সেই সেলুন, একজন নতুন ছোকরা নাপিত, দুপাশের গোফ মিলিয়ে কাটতে পারল না। বাড়ির নিজে ততটা খেয়াল করেনি, কিন্তু অফিসের সেই লিফটম্যান সুখদেও থেকে শুরু করে 62 বছরের বুড়ো ক্যাশিয়ার কেশবাবু পর্যন্ত যখন সেই নিয়ে মন্তব্য করলেন, তখন বাড়ির মরিয়া হয়ে তার সাধের গোফটি কামিয়ে ফেললেন। সেই থেকে আর রাখেননি, এটা 4 বছর আগের ঘটনা। গোফ বাদ, কালে মাংস চোখ, চোখে চশমা যোগ। বারিন খানিকটা নিশ্চিন্ত হয়ে আবার কামরায় এসে ঢুকলেন। বেয়ারা একটা ট্রেতে চায়ের কাপ আর টিপট চয়ের সামনে পেতে দিয়ে চলে গেল। বারিনও পানীয়ের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন, ঠান্ডা হোক গরম হোক, কিন্তু বলতে গিয়েও বললেন না। যদি গলার স্বরে চিনে ফেলেন, আর চিনতে পারলে যে কি হতে পারে সেটা বারিন কল্পনাও করতে চান না। অবশ্য সবই নির্ভর করে চ কিরকম লোক তার উপর। যদি অনিবেশদার মতো হন তাহলে বাড়ির নিস্তার পেতেও পারেন। একবার বাসে একটা লোক অনিবেশদার পকেট হাতড়াচ্ছিল, টের পেয়েও লজ্জায় তিনি কিচ্ছু বলতে পারেননি। মানিব্যাগ সময় চারটি দশ টাকার করকরে নোট তিনি পকেটমারটিকে প্রায় একরকম দিয়ে দিয়েছিলেন। পরে বাড়িতে এসে বলেছিলেন,
পাবলিক বাসে এক গাড়ি লোকের ভিতর একটা সিন হবে, আর তার মধ্যে একটা প্রমিনেন্ট পার্ট নেব আমি, এ হতে দেওয়া যায় না।
এই লোক কি সেই রকম? না হওয়াটাই স্বাভাবিক, কারণ অনিমেশদার মতো লোক বেশি হয় না। তাছাড়া চেহারা দেখেও মনে হয় এ লোক সেরকম নয়। ওই ঘন ভুরু, ঠোক্কর খাওয়া নাক, সামনের দিকে বেরিয়ে থাকা থুতনি, সব মিলিয়ে মনে হয় এ লোক বাইরেনকে চিনতে পারলেই তার লোমশ হাত দিয়ে শার্টের কলাটা খামচে ধরে বলবে,
আপনি সেই লোক না যিনি 64 আমার ঘড়ি চুরি করেছিলেন? স্কাউন্ড্রেল, এই 9 বছর ধরে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, আজ আমি তোমার।
আর ভাবতে পারলেন না বাড়ির ভৌমিক, এই ঠান্ডা কামড়াতেও তার কপাল ঘেমে উঠছে। রেলওয়ে রেক্সিনে মোড়া বালিশে মাথা দিয়ে তিনি শটান সিটের উপর শুয়ে পড়ে বা হাতটা দিয়ে চোখটা ঢেকে দিলেন। চোখ দেখেই সবচেয়ে সহজে মানুষকে চিনতে পারা যায়। বারিনও প্রথমে চোখ দেখেই চকে চিনতে পেরেছিলেন। প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তার মনে পড়ছে। শুধু চয়ের ঘড়ি চুরির ঘটনা না, সে ছেলে বয়সে যার যা কিছু চুরি করছেন সব তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। এক এক সময় খুবই সামান্য সে জিনিস, হয়তো একটা সাধারণ ডটপেন মুকুল মামার, কিংবা একটা সস্তা ম্যাগনিফাইং গ্লাস তার স্কুলের সহপাঠী অক্ষয়ের, অথবা ছেনিদার একজোড়া হাড়ের কাফলিংস যেটার কোনো প্রয়োজন ছিল না বারিনের, কোনোদিন ব্যবহারও করেননি। চুরির কারণ এই যে সেগুলো হাতের কাছে ছিল, এবং সেগুলো অন্য জিনিস। 12 বছর বয়স থেকে শুরু করে 25 বছর বয়স পর্যন্ত কমপক্ষে 50টা পরের জিনিস বারিন ভূমি কোনো না কোনো উপায়ে আত্মস্থ করে নিজের ঘরে নিজের কাছে এনে রেখেছেন। একে চুরি ছাড়া কি বা বলা যায়? চোরের সঙ্গে শুধু তফাৎ শুধু এই যে চোর চুরি করে অভাবের তাড়নায়, আর তিনি করেছেন অভ্যাসের বশে। লোকে তাকে কোনোদিনও সন্দেহ করেনি, তাই কোনোদিন ধরাও পড়েননি। বানিন জানেন যে এইভাবে চুরি করাটা তার একটা ব্যারাম বিশেষ। একবার কথা চলে এক ডাক্তার বন্ধুর কাছ থেকে তিনি ব্যারামের নামটাও জেনে নিয়েছিলেন, কিন্তু এখন মনে পড়ছে না। তবে 9 বছর আগে চয়ের ঘড়ি নেওয়ার পর থেকে আজ অবধি এই কাজটা বানিন আর কখনো করেননি, এমনকি করা সেই সাময়িক অথচ প্রবল আকাঙ্ক্ষাটাকে অনুভবও করেননি। বানিন জানেন যে এই উৎকট রোগ থেকে তিনি মুক্তি পেয়েছেন। তার অন্যান্য চুরির সঙ্গে ঘড়ি চুরির একটা তফাৎ ছিল এই যে ঘড়িটা তার সত্যিই প্রয়োজন ছিল, রিস্ট ওয়াচ না, সুইজারল্যান্ডে তৈরি একটা ভারী সুন্দর ট্রাভেলিং ক্লক, একটা নীল চতুষ্কোণ বাক্স, তার ঢাকনাটা খুললেই ঘড়ি বেরিয়ে এসে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, অ্যালার্ম ঘড়ি। আর সেই অ্যালার্মের শব্দ এতই সুন্দর যে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কান জুড়িয়ে যায়। এই 9 বছর সমানে সেটা ব্যবহার করেছেন বারিন ভৌমিক, তিনি যেখানেই গেছেন সেখানেই গেছে এই ঘড়িটা। আজকেও সেই ঘড়ি তার সঙ্গেই আছে, জানালার সামনে ওই টেবিলের উপর রাখা ব্যাগের মধ্যে।
কদ্দূর যাবেন?
বারিন তড়িৎ স্পৃষ্টের মতো চমকে উঠলেন। লোকটা তার সঙ্গে কথা বলছে, তাকে প্রশ্ন করছে।
দিল্লি? আগে
দিল্লি। প্রথমবার অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে একটু বেশি আস্তে উত্তর দিয়ে ফেলেছিলেন বারিন।
আপনার কি গলায় ঠান্ডা লেগে গেল নাকি?
না,
ওটা হয় অবশ্য মাঝে মধ্যে। অ্যাকচুয়ালি এয়ার কন্ডিশনিং এর একমাত্র লাভ হচ্ছে ধুলোর হাত থেকে বাঁচা, না হলে আমি এমনি ফার্স্ট ক্লাসে যেতুম।
বারিন চুপ। পারলে তিনি চয়ের দিকে তাকান না, কিন্তু চ তার দিকে দেখছে কি না সেটা জানার দুনির্বার কৌতূহলই তার দৃষ্টি বার বার ভদ্রলোকের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু চ নিরুদ্বেগ, নিশ্চিন্ত। অভিনয় কি সেটা বারিন জানেন না, সেটা জানতে হলে লোকটিকে আরো ভালো করে জানা দরকার। বারিন যেটুকু জানেন সেটা তার গতবারের জানা। এক হলো দুধ চিনি ছাড়া চাপানের অভ্যাস, আর এক হলো স্টেশন এলেই নেমে গিয়ে কিছু না কিছু খাবার জিনিস কিনে আনা, নোনতা জিনিস, মিষ্টি নয়। মনে আছে গতবার বারিন ভৌমিকের অনেক রকম মুখরোচক জিনিস খাওয়া হয়ে গিয়েছিল এই চয়ের দৌলতে। পাটনায় নেমে স্টেশন থেকে বেরিয়ে মেজো মামার মোটের ওঠার সঙ্গে সঙ্গেই বারিন ভৌমিকের তলপেটের অস্বস্তি ম্যাজিকের মতো হয়ে যায়। এছাড়া তার চরিত্রের আরেকটা দিক প্রকাশ পেয়েছিল পাটনা স্টেশনের কাছাকাছি এসে, ওটার সঙ্গে ঘড়ির ব্যাপারটা জড়িত, তাই ঘটনাটা বারিনের স্পষ্ট মনে আছে। সেবার গাড়িটা ছিল অমৃত শর্মেল, পাটনা পৌঁছবে ভোর পাঁচটায়। কন্ডাক্টর এসে সাড়ে চারটে তুলে দিয়েছেন বারিনকে। চও আজ জায়গা, যদিও তিনি যাচ্ছেন দিল্লি। গাড়ি স্টেশনে পৌঁছাবার ঠিক তিন মিনিট আগে হঠাৎ ঘ্যাচ করে থেমে গেল। ব্যাপার কি, লাইনের উপর দিয়ে ল্যাম্প ও টর্চের ছুটোছুটি দেখে মনে হলো কোনো একটা গোলমাল বেঁধেছে। শেষটায় গার্ড এসে বললেন এক বুড়ো নাকি লাইন পার হতে গিয়ে ইঞ্জিনে কাটা পড়েছে, তার লাশ সরলেই গাড়ি চলবে। চ খবরটা পাওয়া মাত্রে ভারী উত্তেজিত হয়ে স্লিপিং স্যুট পরেই অন্ধকারে নেমে চলে গেলেন ব্যাপারটা চাক্ষুষ দেখে আসতে। এই সুযোগেই বারিন তার বাক্স থেকে ঘড়িটা বার করে নেন। সেই রাত্রে চকে দেখেছিলেন সেটায় দম দিতে। লোভও যে লাগেনি তা নয়, তবে সুযোগের অভাব হবে জেনে ঘড়িটা চিন্তা মন থেকে দূর করে দিয়েছিলেন। এই মুহূর্তে অপ্রত্যাশিত ভাবে সে সুযোগ এসে পড়তে সে লোভ এমন ভাবে মাথা চাড়া দিয়ে ওঠে যে বাক্সের উপর অন্য একটি ঘুমন্ত প্যাসেঞ্জার থাকা সত্ত্বেও তিনি ঝুঁকি নিতে দ্বিধা করেননি। কাজটা করতে তার লাগে মাত্র 15-20 সেকেন্ড। চ ফিরলেন প্রায় 5 মিনিট পরে।
হরিবল ব্যাপার ভিখিরি, ধর একদিকে মুড়ো একদিকে, সামনে কাউ ক্যাচার থাকতে কাটা যে কেন পড়লো বুঝতে পারি না মশাই। ওটার উদ্দেশ্য তো লাইনে কিছু পড়লে সেটাকে ঠেলে ফেলে দেওয়া নাকি?
পাটনায় নেমে স্টেশন থেকে বেরিয়ে মেজো মামার মোটরে ওঠার সঙ্গে সঙ্গেই বারিনের তলপেটের অস্বস্তিটা একেবারে ম্যাজিকের মতো উঠে যায়। তার মনে হলো ঘড়ির মালিকের সঙ্গে এতকাল যে ব্যবধান ছিল, কেউ কারোর নাম শোনেনি, কেউ কাউকে দেখেনি, গত 8 ঘন্টার আকস্মিক সান্নিধ্যের পর আবার সেই ব্যবধান এসে পড়েছে। এরপরে আবার কোনোদিন পরস্পরের দেখা হওয়ার সম্ভাবনা কোটিতে এক, কিংবা হয়তো তার চেয়েও কম। কিন্তু এই তিল প্রমাণ সম্ভাবনায় যে 9 বছর পরে হঠাৎ সত্যি পরিণত হবে সেটা কে জানত? বারিন মনে মনে বললেন, এই ধরনের ঘটনা থেকেই মানুষ কুসংস্কারের জালে জড়িয়ে পড়ে।
আপনি কি দিল্লির বাসিন্দা না কলকাতার?
বারিনের মনে পড়ল লোকটা সেবার এই প্রশ্নটা করেছিল। এই গায়ে পড়া আলাপ করার বাতিকটা বারিন পছন্দই করেন না। কলকাতা, বারিন জবাব দিলেন। তার অজান্তেই সব স্বাভাবিক গলার স্বরটা বেঁধে পড়ছে। বারিন নিজেকে ধিক্ষার দিলেন, ভবিষ্যতে তাকে আরো সতর্ক হতে হবে। কিন্তু এ কি, ভদ্রলোক তার দিকে এভাবে এক দৃষ্টি চেয়ে রয়েছেন কেন? সহসা এমন কৌতূহলের কারণটা কি?
শুনব গল্পের দ্বিতীয় পর্ব।
বারিন অনুভব করলেন তার নাড়ি আবার অচল হয়ে উঠছে।
আপনার কি রিসেন্টলি কোন ছবি বেরিয়েছে কাগজে?
বারিন বুঝলেন এ ব্যাপারে সত্য গোপন করা বুদ্ধিমানের কাজ হবে না। ট্রেনে অন্যান্য বাঙালি যাত্রী রয়েছে, তাদের মধ্যে কেউ না কেউ তাকে চিনে ফেললেও ফেলতে পারে। এর কাছে নিজের পরিচয়টা দিলে ক্ষতি কি? বরং বারিন যে একজন খ্যাতনামা ব্যক্তি সেটা জানলে পরে 9 বছর আগে সেই ঘড়ি চোরের সঙ্গে তাকে এক করে দেখা চয়ের পক্ষে আরো অসম্ভব হবে। কোথায় দেখেছেন আপনি ছবি? বারিন পাল্টা প্রশ্ন করলেন।
আপনি গান করেন কি?
আবারও প্রশ্ন। হ্যাঁ তা একটু।
আপনার নামটা?
বারীন্দ্রনাথ ভৌমিক।
তাই বলুন, বারিন ভৌমিক, তাই চেনা চেনা মনে হচ্ছিল। আপনি তো রেডিওতে গেয়ে থাকেন মাঝে মধ্যে।
আগে হ্যাঁ,
আমার স্ত্রী আপনার খুবই ভক্ত। দিল্লি যাচ্ছেন কি গানের ব্যাপারে?
হ্যাঁ, বেশি ভেঙে বললেন না বারিন, শুধু হ্যাঁ বা নাই যদি উত্তর হয় তবে তাই বলবেন।
দিল্লিতে এক ভৌমিক আছে ফিনান্সে, স্কটিশে পড়তো আমার সঙ্গে, নীতিশ ভৌমিক। আপনার কোনো ইয়েটিএ নাকি? আবার
ইয়েটিএ তো বটেই, বাইনের খুড়তুতো দাদা, করা সাহেবী মেজাজের লোক, তাই বাইনের আত্মীয় হলেও সমগোত্রীয় নয়। আগে না আমি চিনি না, এখানে মিথ্যে বলাটাই শ্রেয় বিবেচনা করলেন বারিন। লোকটি আবার কথা বন্ধ করলে পারে, এত জেরা কেন যে করছে বাপু। যাক, লাঞ্চ এসে গেছে, আশা করি কিছুক্ষণের জন্য প্রশ্নবার বন্ধ হবে। হলো তাই, চ খুবই ভোজন রসিক, একবার মুখে খাদ্য প্রবেশ করলে তার কথার রাস্তা যেন আপনা থেকে বন্ধ হয়ে যায়। কিন্তু বারিন ভৌমিকের ভয় খানিকটা কেটে গেলেও একটা অস্বস্তি এখনো রয়ে গেছে। এখনো 20 ঘন্টার পথ বাকি। মানুষের স্মৃতিভাণ্ডার বড় আশ্চর্য, কিসে খোঁচা মেরে কোন আদিকালের কোন স্মৃতিকে জাগিয়ে তুলবে তার কোনো ঠিক ঠিকানা নাই। ওই যেমন রটি, বারিনের বিশ্বাস ওই বিশেষ কথাটা না শুনলে সেই যে নবছর আগের ঘড়ির মালিক চ, সে ধারণা কিছুতেই ওর মনে আসত না। সেরকম বারিনেরও কোনো কথায় বা কাজে যদি তার পুরনো পরিচয়টা চয়ের কাছে ধরা পড়ে যায়, এইসব ভেবে বারিন স্থির করলেন যে তিনি কথাও বলবেন না কাজও করবেন না। খাবার পর মুখের সামনে হ্যাডলি চেজের বইটা খুলে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়লেন। প্রথম পরিচ্ছেদটা শেষ করে সাবধানে ঘাড় ফিরিয়ে দেখলেন যে চ ঘুমিয়ে পড়েছে। অন্তত দেখলে তো তাই মনে হচ্ছে। ইলাস্ট্রেটেড উইকলিটা হাত থেকে মেঝেতে পড়ে আছে, চোখ দুটো হাতে ঢাকা, কিন্তু বুকের ওঠানামা দেখে ঘুমন্ত লোকের স্বাভাবিক স্বচ্ছন্দ নিঃশ্বাস বলেই তো মনে হয়। বাড়ির জানলা দিয়ে বাইরের দিকে চাইলেন। মাঠ ঘাট গাছপালা খোলার বাড়ি মিলিয়ে বিহারের রুক্ষ দৃশ্য। জানলার ডাবল কাঁচ ভেদ করে ট্রেনের শব্দ প্রায় পাওয়াই যায় না, যেন দূর থেকে শোনা অনেক মৃদঙ্গ একই সঙ্গে একই বোলতোলা শব্দ। এই শব্দের সঙ্গে এবার যোগ হয় আরেকটি শব্দ, চয়ের নাসিকা ধ্বনি। বারিন ভৌমিক অনেকটা নিশ্চিন্ত বোধ করলেন। নজরুলের একটা বাছাই করা গানের প্রথম লাইনটা গুনগুন করে গাইলেন। সকালের মতো অতটা মসৃণ না হলেও গলাটা তার নিজের কানে খারাপ লাগলো না। এবার বেশি শব্দ না করেই গলাটা খাঁকড়ে তিনি গানটা আবার ধরলেন এবং ধরেই তৎক্ষণাৎ তাকে থেমে যেতে হলো। একটা চরম বিভীষিকাজনক শব্দ তার গলা শুকিয়ে দিয়ে গান বন্ধ করে দিয়েছে। ঘড়িতে অ্যালার্ম বাজার শব্দ। তার ব্যাগের মধ্যে রাখা সুইস ঘড়িতে কেমন করে জানি অ্যালার্ম বেজে উঠল এবং বেজেই চলেছে। বারিন ভূমিকের হাত পা পেটের মধ্যে সেধিয়ে গেছে, তার দেহ কাষ্ঠবদ্ধ, তার দৃষ্টি ঘুমন্ত চয়ের দিকে নিবন্ধ। চয়ের হাত যেন একটু নড়ল, তার ঘুম ভেঙে গেছে, চোখের উপর থেকে হাত সরে এলো।
গ্লাসটা বুঝি ওটাকে নামিয়ে রাখুন তো, ভাইব্রেট করছে।
বারিন ভৌমিক দেয়ালে লাগানো লোহার আংটার ভেতর থেকে গ্লাসটা তুলতেই শব্দ থেমে গেল। সেটা টেবিলে রাখার আগে তার ভেতরের জলটুকু খেয়ে গলাটা ভিজিয়ে নিয়ে খানিকটা আরাম পেলেন। তবু গানের অবস্থা আসতে দেরি আছে। হাজারিবাগ রোডের কিছু আগে চা এলো, পরপর দু পেয়ালা গরম চা খেয়ে এবং চয়ের কাছ থেকে আর কোন রকম জেরা বা সন্দেহের কোন লক্ষণ না পেয়ে বারিনের গলা আরো অনেকটা খুলে গেল। বাইরে বিকেলের পড়ন্ত রোদ আর দূরের টিলার দিকে চেয়ে গাড়ির ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়ে একটা আধুনিক গানের খানিটা গুনগুন করে গেয়ে আসন্ন বিপদের শেষ আশঙ্কাটুকু তার মন থেকে কেটে গেল। গয়াতে চ তার আগের অভ্যাস অনুযায়ী প্ল্যাটফর্মে নেমে সেলোফোনে মোড়া দুই প্যাকেট চানাচুর কিনে এনে তার একটা বারিন ভৌমিককে দিলেন। বারিন দিব্যি তৃপ্তির সঙ্গে সেটা খেলেন। গাড়ি ছাড়ার মুখে সূর্য ডুবে গেল, ঘরের বাতিগুলো জ্বালিয়ে দিয়ে চ বলল,
আমরা কি লেট রান করছি? আপনার ঘড়ি তো কটা বাজে মশাই?
এই প্রথম বারিন ভৌমিকের খেয়াল হলো যে চয়ের হাতে ঘড়ি নেই। ব্যাপারটা অনুধাবন করে তিনি বিস্মিত হলেন এবং হয়তো সে বিস্ময়ের খানিকটা তার চাহনিতে প্রকাশ পেল। পর মুহূর্তে খেয়াল হল চয়ের প্রশ্নের জবাব দেওয়া হয়নি। নিজের ঘড়ির দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে বললেন, 7:35।
তাহলে তো মোটামুটি টাইমেই যাচ্ছি নাকি?
হ্যাঁ,
আমার ঘড়িটা সকালে এইচএমটি দিব্যি টাইম দিচ্ছিল। বিছানো চাদর ধরে এমন এক টান দিয়েছি যে ঘড়ি একেবারে, আর কি বলবো।
বারিন চুপচাপ তটস্থ। ঘড়িটার প্রসঙ্গ তার কাছে ষোলো আনা অপ্রীতিকর এবং অবাঞ্ছনীয়।
আপনার কি ঘড়ি?
এইচএমটি।
ভালো সার্ভিস দিচ্ছে?
হ্যাঁ,
আসলে আমার ঘড়ির লাকটাই খারাপ।
বারিন ভৌমিক একটা হাই তুলে নিজেকে নিরুদ্বেগ প্রতিপন্ন করার চেষ্টা করেও ব্যর্থ হলেন। তার অঙ্গ প্রত্যঙ্গের অসারতা চোয়াল পর্যন্ত পৌঁছে গেছে, মুখ খুলল না। শ্রবণ শক্তি লোপ পেলে তিনি সবচেয়ে খুশি হতেন, কিন্তু তা হবার নয়। চয়ের কথা দিব্যি তার কানে প্রবেশ করছে।
একটা সুইস ঘড়ি জানেন, সোনার, ট্রাভেলিং ক্লক, জিনিভা থেকে এনে দিয়েছিল আমার এক বন্ধু। এক মাসও ব্যবহার করিনি, ট্রেনে যাচ্ছি দিল্লি, বছর আসতে আগে। এই যে আমি আপনি ট্রাভেল করছি, সেরকম একটা কামরায় আমরা দুজন, আমি আর একটু ভদ্রলোক বাঙালি। কি ডেয়ারিং একটু ভেবে দেখুন, হয়তো বাথরুমে টাথরুমে গেছি কি স্টেশন এসেছে প্ল্যাটফর্মে নেমেছি, আর সেই ফাঁকে ঘড়িটাকে বেমালুম ঝেপে দিল। অথচ দেখে বোঝার জন্য নেই মশাই, ফার্স্ট ক্লাসে যাচ্ছে, দিব্যে ভদ্রলোকের মতো চেহারা, খুনটুন যে করে বসেনি এই ভাগ্যি। তারপর থেকে তো আর ট্রেনে চড়িনি, এবারও প্লেনে যেতুম, কিন্তু পাইলটদের স্ট্রাইকটা দিল ব্যাগড়া বাদিয়ে।
বারিন ভৌমিকের গলা শুকলো, ঠ ঠোঁটের চারপাশটা অবশ। অথচ তিনি বেশ বুঝতে পারছেন যে এতগুলো কথার পর কিছু না বললে অস্বাভাবিক হবে, এমনকি সন্দেহজনকও হতে পারে। প্রাণান্ত চেষ্টা করে, অসীম মনোবল প্রয়োগ করে অবশেষে কয়েকটি কথা বেরোলো তার মুখ দিয়ে। আপনি খোঁজ করেননি?
আর খোঁজ, এসব কি আর খোঁজ করে ফেরত পাওয়া যায়? তবে লোকটা চেহারা দেখে মনে রেখেছিলাম অনেকদিন, এখনো আপছা মনে পড়ে। মাঝের রং গোফ আছে, আপনার মতোই হাইট হবে, তবে রোগা। আর একটি বার যদি সাক্ষাৎ পেতুম তো বাপের নাম ভুলিয়েছি আর তুম। এককালে বক্সিং করতুম জানেন, লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলুম আমি। সে লোকের 14 পুরুষের ভাগ্যই যে আর দ্বিতীয়বার আমার সামনে পড়েনি।
ভদ্রলোকের নামটাও মনে পড়ে গেছে, চক্রবর্তী, পুলক চক্রবর্তী। আশ্চর্য, ওই বক্সিং এর কথাটা বলা মাত্র নামটা সিনেমা টাইটেলের মতো যেন চোখের সামনে দেখতে পেলেন বারিন ভৌমিক। গতবার বক্সিং নিয়ে অনেক কথা বলেছিলেন পুলক চক্রবর্তী, কিন্তু নামটা জেনেই বা কি হবে? ইনি তো আর কোনো অপরাধ করেননি, অপরাধী বারিন নিজে, আর সেই অপরাধের বোঝা দুর্বিষহ হয়ে উঠছে। সবকিছু স্বীকার করলে কেমন হয়? ঘড়িটা ফেরত দিয়ে দিলে, হাতের কাছে ব্যাগটা খুললেই তো। দূর পাগল, এসব কি চিন্তাকে প্রশ্রয় দিচ্ছেন বারিন ভৌমিক? নিজেকে চোর বলে পরিচয় দেবেন? প্রখ্যাত কণ্ঠশিল্পী তিনি, তিনি না বলিয়া পরের দ্রব্য নেওয়ার কথা স্বীকার করবেন? তার ফলে তার নাম যখন ধুলোয় লুটবে, তখন আর গানের ডাক আসবে কোত্থেকে? তার ভক্তের দলই বা কি ভাববে, কি বলবে তারা? ইনি নিজেই যে সাংবাদিক নন বা সংবাদপত্রের সঙ্গে যুক্ত নন, তারই বা গ্যারান্টি কোথায়? না, স্বীকার করার প্রশ্নই ওঠে না। হয়তো স্বীকার করার প্রয়োজন নেই। পুলক চক্রবর্তী ঘন ঘন চাইছেন তার দিকে, আরো 16 ঘন্টা আছে দিল্লি পৌঁছতে। কোন এক বিভৎস মুহূর্তে ফস করে জেনে ফেলার দীর্ঘ সুযোগ পড়ে আছে এখনো সামনে। আরে এই তো সেই লোক, বারিন কল্পনা করলেন যে তার গোফ খসে পড়ে আছে, গাল থেকে মাংস ঝরে গেছে, চোখ থেকে চশমা খুলে গেছে। পুলক চক্রবর্তী এক দৃষ্টে চেয়ে আছেন তার 9 বছর আগের চেহারাটার দিকে। তার ঈষৎ কটা চোখের দৃষ্টি ক্রমশ তীক্ষ্ণ হয়ে আসছে, তার ঠোঁটের কোণে ক্রূর হাসি ফুটে উঠছে। বাছা ধন, পথে এসো এবার, একদিন বাদে বাগে পেয়েছি তোমায়, ঘুঘু দেখেছ ফাত তো দেখুনি। 10টা নাগাদ বারিন ভৌমিকের কম্প দিয়ে জ্বর এলো। গার্ডকে বলে তিনি একটি অতিরিক্ত কম্বল চেয়ে নিলেন, তারপর 2টো কম্বল একসঙ্গে পা থেকে নাকবধি টেনে নিয়ে শয্যা নিলেন। পুলক চক্রবর্তী কামরায় দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিলেন। বাতি নেভাতে গিয়ে বারিনের দিকে ফিরে জিজ্ঞেস করলেন,
আপনাকে অসুস্থ বলে মনে হচ্ছে, ওষুধ খাবেন নাকি? ভালো বড়ি আছে আমার সঙ্গে, 2টো খেয়ে নিন, এয়ার কন্ডিশনিং এর অভ্যাস নেই বোধ হয়।
ভৌমিক বড়ি খেলেন, একমাত্র ভরসা যে ঘড়ি চোর বলে চিনতে পারলেও তাকে অসুস্থ দেখে অনুকম্পাবশত পুলক চক্রবর্তী কঠিন শাস্তি থেকে বিরত হবেন। একটা ব্যাপার তিনি ইতিমধ্যে স্থির করে ফেলেছেন, পুলক তাকে চিনতে না পারলেও কাল দিল্লি পৌঁছবার আগে কোনো এক সুযোগে সুইস ঘড়িটা তার আসল মালিকের বক্সের মধ্যে চালান করে দিতে হবে। যদি সম্ভব হয় তো মাঝরাত্রি কাজটা সারা যেতে পারে, কিন্তু জ্বরটা না কমলে কম্বলের তলা থেকে বেরোনো সম্ভব না। এখনো মাঝে মাঝে সমস্ত শরীর কেঁপে উঠছে। পুলক তার মাথার কাছে রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে রেখেছেন, তার হাতে খোলা একটা পেপার ব্যাগ বই। কিন্তু তিনি কি সত্যিই পড়ছেন, না বইয়ের পাতায় চোখ রেখে অন্য কিছু চিন্তা করছেন? বইটা একভাবে ধরা রয়েছে কেন, পাতা উল্টোচ্ছেন না কেন, কতক্ষণ সময় লাগে পাশাপাশি 2টো পাতা পড়তে? এবার বারিন লক্ষ্য করলেন যে পুলকের দৃষ্টি বইয়ের পাতা থেকে সরে আসছে, তার মাথাটা ধীরে ধীরে পাশের দিকে ঘুরল, দৃষ্টি আসছে বারিনের দিকে। বারিন চোখ বন্ধ করলেন, বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। এখনো কি পুলক চেয়ে আছেন তার দিকে? খুব সাবধানে চোখের পাতা 2টোকে যৎসামান্য ফাঁক করলেন বারিন, আবার তৎক্ষণাৎ বন্ধ করলেন। পুলক শটান চেয়ে আছেন চার দিকে। বারিন অনুভব করলেন তার বুকের ভিতরে সেই ব্যাংটা আবার লাফাতে শুরু করেছে, পাজরার হাড়ে আবার ধাক্কা পড়ছে। দাদরার ছন্দ, ট্রেনের চাকার গভীর ছন্দের সঙ্গে মিলে যাচ্ছে সে ছন্দ। একটা মৃদু খচ শব্দের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ অবস্থাতেই বারিন বুঝতে পারলেন যে কামরার শেষ বাতিটাও নিভে গেছে। এবার সাহস পেয়ে চোখ খুললেন বারিন, দেখলেন যে দরজার পর্দার ফাঁক দিয়ে আসা তীক্ষ্ণ আলো কামরার অন্ধকারকে জমাট বাঁধতে পারেনি। সেই আলোতে দেখা গেল পুলক চক্রবর্তী তার হাতের বইটা বারিনের ব্যাগের পাশে রাখলেন, তারপর কম্বলটাকে একবারে থুতনি অবধি টেনে দিয়ে পাশ ফিরে বারিনের মুখোমুখি হয়ে একটা সশব্দ হাই তুললেন। বারিন ভৌমিক টের পেলেন তার হৃদস্পন্দন ক্রমে স্বাভাবিক হয়ে আসছে। কাল সকালে। হ্যাঁ, কাল সকালে পুলকের ট্রাভেলিং ক্লক তার নিজের ব্যাগ থেকে পুলকের সুটকেসের জামা কাপড়ের তলায় চালান দিতে হবে। সুটকেসের চাবি লাগানো নেই, একটু আগেই পুলক স্লিপিং স্যুট বের করে পড়ছেন। বাড়িনের কাঁপুনি বন্ধ হয়ে গেছে, বোধ হয় ওষুধ কাজ দিয়েছে। কি ওষুধ দিলেন ভদ্রলোক, নামটা তো জিজ্ঞেস করা হয়নি। অসুস্থতার ফলে দিল্লির সঙ্গীত রসিকদের বাহবা থেকে যাতে বঞ্চিত না হন সেই আশায় অত্যন্ত ব্যগ্রভাবে পুলক চক্রবর্তীর দেওয়া পড়ি গিলেছেন তিনি। কিন্তু এখন মনে হচ্ছে না, এসব চিন্তাকে প্রশ্রয় দেবেন না তিনি। গ্লাসের ঠুনঠুনিকে অ্যালার্ম ক্লক ভেবে কি অবস্থাই না হয়েছিল, এসবের জন্য দায়ী তার অপরাধ বোধ জর্জরিত অসুস্থ মন। কাল সকালে তিনি এর প্রতিকারের ব্যবস্থা করবেন। মন খোলাসা না হলে গলা খুলবে না, গান বেরোবে না। বেঙ্গলি অ্যাসোসিয়েশন চায়ের সরঞ্জামে টুংটাং শব্দে বাড়ির ভূমিকের ঘুম ভাঙল। বেড়ে এসছে ট্রেনে চা রুটি মাখন ডিমের অমলেট, এসব তার চলবে কি? জ্বর কি আছে এখনো? না নেই, শরীর ঝরঝরে হয়ে গেছে। মোক্ষম ওষুধ দিয়ে দিয়েছেন পুলক চক্রবর্তী। ভদ্রলোকের প্রতি একটা কৃতজ্ঞতার ভাব জেগে উঠল বারিনের মনে। কিন্তু তিনি কোথায়? বাথরুমে বোধহয়, নাকি করিডোরে? বেয়ারা চলে গেলে পর বারিন বাইরে বের হলেন, করিডোর খালি। কতক্ষণ হলো বাথরুমে গেছেন ভদ্রলোক? একটা চান্স নেওয়া যায় কি? বারিন চান্সটা নিলেন বটে, কিন্তু সফল হলেন না। ব্যাগ থেকে ঘড়ি বার করে পুলক চক্রবর্তীর সুটকেস টেনে বার করার জন্য নিচু হতে না হতেই ভদ্রলোক তোয়ালে ও খৌরির সরঞ্জাম হাতে কামরা এসে ঢুকলেন। বারিন ভৌমিক তার ডান হাতটা মুঠো করে সোজা হয়ে দাঁড়ালেন।
কেমন আছেন? অলরাইট।
হ্যাঁ, এটা চিনতে পারছেন? বারিন তার মুঠো খুলে ঘড়িটা সমেত হাত পুলকের সামনে ধরলেন। তবে মনে একটা আশ্চর্য দৃঢ়তা এসেছে। চুরির ব্যারাম তিনি অনেক দিন কাটিয়ে উঠেছেন, কিন্তু এই যে লুকো চুরি, সেটাও তো একটা চুরি। এই ঢাক ঢাক গুড়গুড় কিন্তু কিন্তু করছি করব ভাব, এই তলপেট খালি, গলাও শুকনো, কান গরম, বুক ধুকপুক, এটাও তো একটা ব্যারাম। এটাকে কাটিয়ে না উঠলে নিস্তার নেই, স্বস্তি হবে না। পুলক চক্রবর্তী হাতের তোয়ালের একটা অংশ তার ডান হাতের তর্জনীর সাহায্যে সবেমাত্র কানের মধ্যে গুঁজেছিলেন, এমন সময় বারিনের হাতে ঘড়িটা দেখে তার হাত কানেই রয়ে গেল। বারিন বললেন, আমি সেই লোক, মোটা হয়েছি, গোফটাও কামিয়েছি আর চশমা নিয়েছি। আমি পাটনা যাচ্ছিলাম, আপনি দিল্লি 64-এ। সেই যে একটি লোক কাটা পড়ল, আপনি দেখতে নামলেন, সেই সুযোগে আমি ঘড়িটা নিয়ে নিয়েছিলাম। পুলকের দৃষ্টি এখন ঘড়ি থেকে সরে বারিনের চোখের উপর নিবন্ধ হল। বারিন দেখলেন তার কপালের মাঝখানে নাকের উপর দুটো সমান্তরাল খাঁজ, চোখের সাদা অংশটা অস্বাভাবিক রকম প্রকট, ঠোঁট দুটো ফাঁক হয়ে গিয়ে কিছু বলার জন্য তৈরি হয়েও কিছু বলতে পারছে না। বারিন বলে চললেন, আসলে ওটা আমার একটা ব্যারাম ছিল জানেন, মানে আমি আসলে চোর নই, ডাক্তারিতে এর একটা নাম আছে, এখন মনে পড়ছে না। যাই হোক, আমি এখন একেবারে মানে নর্মাল। ঘড়িটা একদিন ছিল, ব্যবহার করেছি, আজও সঙ্গে রয়েছে। আপনার সঙ্গে দেখা হয়ে গেল প্রায় মিরাকেলের মতোই, তাই আপনাকে ফেরত দিচ্ছি। আশা করি আপনার মনে কোনো মানে থাকবে না আর। পুলক চক্রবর্তী একটা অস্ফুট থ্যাংকস ছাড়া আর কিছু বলতে পারলেন না। তার হারানো ঘড়ি তার নিজের কাছে ফিরে এসেছে, হতভম্বভাবে সেটি হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। বারিন তার ব্যাগ থেকে দাঁতের মাজন, টুথব্রাশ ও দাড়ি কামাবার সরঞ্জাম বার করে তোয়ালাটাকে র্যাক থেকে নামিয়ে নিয়ে কামরায় দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে নজরুলের কত রাতি পোহায় বিফলে গানের খানিকটা গেয়ে বুঝলেন যে তার কণ্ঠের স্বাভাবিক সাবলীলতা তিনি ফিরে পেয়েছেন। ফাইন্যান্সের এনসি ভৌমিককে টেলিফোনে পেতে প্রায় 3 মিনিট সময় লাগল। শেষে একটা পরিচিত গম্ভীর কণ্ঠে শোনা গেল,
হ্যালো,
কে নীতিশ দা? আমি ভদু।
তুই এসে গেছিস? আজ যাবো তোর গলাপতি শুনতে, তুই একটা কেউ কাটা হয়ে গেলি, ভাবা যায় না, বুঝছিস? যা, কি খবর বলতো, হঠাৎ এসে নীতিশ দাকে কেন পড়লো?
পুলক চক্রবর্তী বলে কাউকে চিনতে? তোমার সঙ্গে নাকি স্কটিশে পড়তো, বক্সিং করতো?
কে? ঝাড়ুদার।
ঝাড়ুদার?
ও যে সব জিনিসপত্র ঝেড়ে দিত, এরর ফাউন্টেন পেন, লাইব্রেরির বই, সে কমন রুম থেকে টেবিল টেনিস ব্যাট পর্যন্ত, বুঝছিস? আমার প্রথম রনসনটা তো ওই ঝেড়েছিল, অথচ অভাব টভাব নেই, বাপ রিচ ম্যান। ওটা এক ধরনের ব্যারাম, জানিস তো?
ব্যারাম?
কারণ জানিস না, ক্লেপটোম্যানিয়া, KLAP, বুঝছিস?
টেলিফোনটা নামিয়ে রেখে বারিন ভৌমিক তার খোলা সুটকেসটার দিকে তাকালেন। হোটেলে এসে সুটকেস খুলতেই কিছু জিনিসের অভাব তিনি লক্ষ্য করেছেন। এক কার্টন থ্রি কাসলস সিগারেট, একটা জাপানি বাইনোকুলার, একটা 500 টাকার নোট সময় একটা মানি ব্যাগ। ক্লেপটোমেনিয়া, বাড়ির নামটা জানতেন কিন্তু ভুলে গিয়েছিলেন, আর ভুলবেন না।
এতক্ষণ শুনছিলেন সত্যজিতের লেখা গল্প বাড়ির ভূমিকের ব্যারাম, যেটা পড়ে শোনাচ্ছিল সেতু। শেষ হয়ে গেল প্রথম ঘন্টার গল্প, আর কিছুক্ষণ পরই আমরা চলে যাব রাত 12টার খবর শুনতে। তারপর আবারও ফিরে আসবো মূল কাহিনী নিয়ে কুয়াশার আজকের। আর ইতিমধ্যে যারা লিখেছেন বা লিখেছ অনেক ধন্যবাদ তোমাদের। আমি যে কটা SMS পাচ্ছি এখন পড়ব, ফিরে এসে আবার তোমাদের SMS পড়ব। ইরাম হাসান লিখেছে, আপু আমি কুয়াশা প্রতি মানডেতে শুনি, আমার বড় আপু আমাকে শুধু মারে, ওকে মারতে না করো না, গায়ে হাত তোলা খুব খারাপ, ও যদি পড়াশোনা ফেলে শুনে অবশ্যই সেটা ওকে বুঝিয়ে বলবেন, আর তুমি অন্য সময় ডাউনলোড করে শুনতে পারবে। মাহমুদুল আমিন ইকতা লিখেছে সন্দীপ থেকে, আপু আজ আমি বাড়িতে নাই তবুও তোমাকে শুনছি, আমার সাথে আছে দুটো ফ্রেন্ড নিশান এবং লাবণ্য, ওয়েলকাম দেম, ওয়েলকাম লাবণ্য এবং নিশান। আর ইব্রাহিম খলিল লিখেছে হোসেনপুর কিশোরগঞ্জ থেকে, আই লাভ কুয়াশা, হাই শামিন আপু হাওয়া ইউ, আমার ফ্রেন্ড নাসির গাজীপুর থেকে কুয়াশা শুনছে। আচ্ছা, খুব ভালো কথা। আর রিজভি লিখেছে সন্দীপ থেকে, হাই শামিন আপু অনেকদিন পর কুয়াশা SMS করলাম, আমার ক্লোজ ফ্রেন্ড অনামিকা, কাজিন নাজিম, হৃদয়, তারা সবাই কুয়াশা শুনছে। অন্তু দেবনাথ রাঙামাটি থেকে লিখেছে, রাঙামাটির এক প্রান্ত থেকে বুড়িঘাট, আপু আমার এক ফ্রেন্ড বিয়ে করবে, তার নাম রাহুল। আচ্ছা, এইসব অবান্তর কথা কুয়াশায় না লিখলেই চলে। রিমন লিখেছে পটিয়া থেকে, সুইট আপু কেমন আছেন, আজকে সারাদিন অপেক্ষা করছি আপনার কথা শুনবার জন্য, কুয়াশার গল্প শোনার জন্য অনেক ধন্যবাদ। এলাহে লিখেছে চিটাগং থেকে, এপিসোড নাম্বার 2, 4, 22, 44, সে কে কে অভিনয় করেছে সেটা বলা হয় নাই, কিভাবে জানতে পারবো আমি, এটা ফাইন্ড আউট করা খুবই টাফ, আমি আমার জানা নেই, আমি বলেছিলাম বা হয়তো বা কোনো অংশ বাদ পড়ে গেছে, আমার মনে হয় না, আমি সবসময় সবার নাম বলে দিই। আর মোহাম্মদ হাবিব লিখেছে শামিন আপু তোমার ভয়েসটা অসম। আচ্ছা, জাহিদ লিখেছে ঢাকা থেকে, হাউ আর ইউ আপু, আই এম গোয়িং টু মেলবোর্ন আফটার 3 AM। আচ্ছা, খুব ভালো কথা, তো বাংলাদেশের জন্য চিয়ার করতে পারবে। আচ্ছা, হাই আপু, শামিন আপু হাউ আর ইউ, আই ওয়াজ ওয়েটিং ফর কুয়াশা, বাট এখন সে খুবই হ্যাপি। আচ্ছা, আব্দুল্লাহ মামুন কুমিল্লা থেকে, আচ্ছা আব্দুল্লাহ মামুন একটা কথা বলি, আপনি বাংলায় লিখুন, আপনি যেটা বলতে চাইছেন সেটা আপনি ইংরেজি অক্ষরে বাংলায় টাইপ করে লিখবেন, আমি পড়ে নিতে পারবো, ঠিক আছে। রংপুর বয় সালাম দিয়েছেন, অনেক ধন্যবাদ। কিবরিয়া লিখেছে কাউখালি থেকে, রাঙামাটি থেকে, আপু কুয়াশা ইজ দ্য গ্রেটেস্ট শো ইন বাংলাদেশ, আই এম দ্য বিগ ফ্যান অফ কুয়াশা, থ্যাংক ইউ। জয়া লিখেছে চিটাগং থেকে, আপনি যেন আগে জানলে, আচ্ছা আমি কিছু বুঝতে পাইনি, জয় তুমি আরেকবার লেখো গুছিয়ে। তো ঠিক আছে, আমি সময় হয়ে গেছে রাত 12টার খবর শুনবার, আমরা চলে যাচ্ছি রাত 12টার খবর শুনতে, তারপরে ফিরে আসছি কুয়াশার মূল কাহিনী নিয়ে। এর ফাঁকে যারা লিখতে চাও আমাকে লিখতে পারো যেকোনো মোবাইল থেকে 2221 এই নাম্বার। রাজ্যে শামিন আছে তোমার সঙ্গে কুয়াশায়, আর শুনছে রেডিও FM 89.2। ফ্রেন্ডস, শুরু হয়ে গেছে কুয়াশার দ্বিতীয় ঘন্টা, অর্থাৎ এই ঘন্টা আমরা শুনব সেই কাহিনী যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করে বসেছিলাম। তো ঠিক আছে, আমার মনে হয় আমাদের হাতে সময় নেই, আমরা ঝটপট শুরু করে দিচ্ছি আজকের কাহিনী, কিন্তু বেশ বড় শুরুতে বলে দিচ্ছি আজকের কাহিনী, যে লিখেছেন মাকসুদা রহমান মেঘনা, আর নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ, এবং সাউন্ডে ছিলেন সাউন্ড এডিটর খালিদ। তো ঠিক আছে, এখন শুনছি এই কাহিনীর প্রথম অংশ, তারপরে ফিরে এসে পরের পর্বে চলে যাব। আর আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিই, যেকোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে SMS পাঠাতে হবে। প্রথমে মেসেজ অপশনে গিয়ে ABC লিখে ছোট একটা স্পেস দিয়ে যেটা লিখতে চাইছো বা চাইছেন লিখে নাম সহ পাঠাতে হবে 2221। আগে কখনো রং ছাড়া জীবনকে কল্পনা করেছি? করিনি। প্রতিটা মুহূর্তে আমরা রং দেখি এবং অনুভব করি। জীবনের নিজস্ব রঙে আমরা যে যার মতো বেঁচে থাকি। আমি মনে করি প্রতিটা রঙের একটা ক্ষমতা রয়েছে। জীবনের প্রতিটা বাঁকে আমরা বিভিন্ন রং ধারণ করি, আর তাই তারুণ্যেরও একটা আলাদা রং আছে। লোকমুখে প্রায় শুনি তারুণ্যের রং লাল। লাল অর্থাৎ রেড মানে হচ্ছে স্ট্রং, প্যাশনেট, কনফিডেন্ট। একদল তরুণ এবং রং নিয়ে আজকের রহস্যময় গল্প। যে বয়সে আমাদের সবকিছু করতে ভালো লাগে সেই বয়সটাকে বলে তারুণ্য। সত্যি তারুণ্যের জোয়ারে পৃথিবী ভাসে। ম্যাজিক, অ্যাডভেঞ্চার, মিস্ট্রি, এই সব বিষয়ের সঙ্গে তারুণ্যের একটা যোগসূত্র রয়েছে। ওই যোগসূত্রের হাত ধরে শহরের ইট পাথরের যান্ত্রিক জীবন থেকে একটু দূরে প্রকৃতির খুব কাছে গিয়ে অন্যরকম কিছু মুহূর্ত জীবনে পাবার জন্য পাঁচ বন্ধু মিলে প্ল্যান করলো। প্ল্যান করলো একটা অচেনা অজানা জায়গায় তারা বেড়াতে যাবে, যেখানে আগে কখনো যাওয়া হয়নি। নেত্রকোনার একদম শেষ সীমান্তে রয়েছে গাঢ় পাহাড়, তাই ওখানেই যাবে ঠিক করলো আকাশ, ওয়াসি, আপন, অনি ও ওলি। সবাই স্কুল লাইফের ফ্রেন্ড। পাঁচজনই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। ওদের সাবজেক্ট বায়োকেমিস্ট্রি। ওরা ফার্স্ট ইয়ার ফাইনালের পরীক্ষা দিয়ে ছুটি কাজে লাগাতে এই বেড়ানোর প্ল্যান করেছে। পাঁচ বন্ধুর মধ্যে সবার সঙ্গে সবার মতের মিল যে সবসময় হয় তা নয়। একজন শান্ত, একজন চঞ্চল, একজন রাগী, একজন আবার কবি টাইপ। কিন্তু তারপরেও কোথায় যেন ওদের সবার একটা মিল রয়েছে, সেজন্যই ওরা সবাই সবার ভালো বন্ধু। একজন আরেকজনকে ছাড়া কিছু করবে এমনটা ভাবাই যায় না। সবাই বাস স্ট্যান্ডে চলে এসেছে, শুধু ওলি এখনো আসেনি। আকাশ রীতিমতো রেগে যাচ্ছে।
ওকে ফোন দিয়ে লাভ নাই, দেখবি হেলতে দুলতে এসে এমন একটা কথা বলবে যে কিছুই বলার থাকবে না।
আচ্ছা বাস আবার ছেড়ে দেবে না তো?
আরে না, এই বাস একদম ঠিক টাইমে কোনোদিনই ছাড়ে না।
তোকে কে বললো?
কতবার বলবো বলতো, আমি আমার এক ভাবির কাছ থেকে শুনেছি।
আচ্ছা আকাশ, তোর সেই ভাবির কাছ থেকে একদম ঠিকঠাক মতো জেনে নিয়েছিস তো যে কোথায় কিভাবে যাব?
তোরা যদি জানা শোনা কোন জায়গাতেই যাবি তাহলে আর অত অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার বলে চিল্লাচ্ছিস কেন বলতো? এক কাজ কর, গাঢ় পাহাড়ে না গিয়ে টিএসসিতে গিয়ে পিকনিক কর, যা।
তাই আপন, তুই এত অল্পতে রিয়্যাক্ট করিস কেন বলতো?
তোরা আমাকে রিয়্যাক্ট করতে বাধ্য করিস? ওই সবাই মিলে প্ল্যান হলো মুগ্ধ হতে হতে নতুন একটা জায়গা আবিষ্কার করবো, আর তোরা এখন সব খোঁজ খবর নেওয়া শুরু করেছিস।
মানে তুই বলতে চাচ্ছিস তুই গুগল সার্চ দিয়ে কিছু দেখিস নি এতক্ষণ পর্যন্ত, রাইট?
অফ কোর্স নট।
আচ্ছা হইছে, এবার চল বাসে উঠি। ওলি মেসেজ দিছে ও মহাখালী উপর ব্রিজে, এখনই চলে আসবে। আরে ওই তো এসে গেছে।
আমি সবার আগে পৌঁছে যেতাম কিন্তু অর্ধেক পথ এসে মনে হলো আমার ঘরে পড়া স্যান্ডেলটাই নিয়ে নি। তোরা তো জানিস আমি স্যান্ডেল ছাড়া একদম অচল।
উফ, তোর স্যান্ডেল কাহিনী রাখবি। এই এই চল তো।
সবাই ঝাপাঝাপি করে বাসে উঠে পড়ল। বাস ছাড়ার কথা 11:05, এখন 11:45, অথচ ড্রাইভারের কোনো খোঁজ নেই। আশ্চর্য! 11:50 বাস ছাড়ল। পাঁচ বন্ধুতে খুব আড্ডা হচ্ছে, যদিও বাসের হেল্পার কিছুক্ষণ পরপর বাস থামিয়ে লোকজনকে রাস্তা থেকে ধরে বাসে তুলছে, তার চেয়ে বড় কথা ভাড়া নিয়ে দরাদরি করছে। যাই হোক, এসব ওদের স্পর্শ করল না, কারণ সবাই খুব উত্তেজিত, নতুন একটা জায়গায় বেড়াতে যাচ্ছে আর ভাবছে ওদের জন্য কি আছে। আকাশ ওর এক ভাবির মুখে গল্প শুনেছে, পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে প্রবল স্রোতের নদী সোমেশ্বরী, আর দূরে নদীর গা ঘেঁষে হিমালয়ের কৈলাস টিলার রহস্যময় হাসি। মেঘের সঙ্গে মিলে মিশে যে অপূর্ব দৃশ্য তৈরি করে রেখেছে তা দেখলে চোখ থমকে যাবেই। আকাশের ভাবনাগুলো একটু অন্যরকম, বন্ধুরা তাই ওকে কবি বলে খেপায়। ময়মনসিংহ পর্যন্ত তারা বেশ আরামেই গেল, কিন্তু যখন নেত্রকোনার ভেতরে বাস ঢুকতে লাগলো তখন তখন মনে হচ্ছিল শরীর থেকে হাড় গোড় সব আলাদা হয়ে যাচ্ছে, এত ঝাঁকি আর রাস্তা এত বাজে। লাস্ট স্টপেজ পর্যন্ত যেতে যেতে বাস ডানে বায়ে এমন ভাবে দুলছিল যে ওরা ভীষণ ভয় পেয়ে গেছিল, কেননা এর আগে ওদের এই অভিজ্ঞতা ছিল না। ওরা ভাবছে এটাও অ্যাডভেঞ্চার। যাই হোক, সন্ধ্যা প্রায় 7:30 ওরা শহরে পৌঁছল। স্থানীয় লোক শহর বললেও এটা ঠিক শহর নয়, মফস্বল বলা যেতে পারে। পৌঁছে সবার মেজাজ খারাপ লাগছে, আর সমস্ত মেজাজ খারাপ গিয়ে পড়ল আকাশের উপর, কারণ সেই মূলত এই বুদ্ধিটা দিয়েছিল তার ভাবির মুখে গল্প শুনে।
এই আকাশ, কোথায় এলাম বলতো? আমার তো মনে হচ্ছে চরম ভুল হয়েছে তোর কথা এখানে আসতে রাজি হওয়াটা।
শোন, রাগারাগি পরে করিস, আগে চল কোন হোটেলে বসে খেয়ে নে।
আমার এক্ষুনি কিছু খেতে হবে, নইলে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাবো, আর তখন তোর আমাকে নিয়ে বিপদে পড়বি।
ওই, তোর কি মনে হয় তুই অজ্ঞান হলে তোকে বয়ে বেড়াবো, এখানে রেখে চলে যাবো?
ভাবি তো বলছিল শহর থেকে অনেকখানি গিয়ে তারপর গাঢ় পাহাড়ে যেতে হয়, কি করবো বল? শহর থেকে একটু বেশি যেরকম পস্তাচ্ছি।
স্থানীয় কাউকে জিজ্ঞেস করে দেখি, কি বল?
আসলে অন্যের মুখের গল্প শুনে অত রিস্ক নেওয়া উচিত হয়নি, শেষে দেখা যাবে শরীরের হাড় নড়বড়ে করে যে গাঢ় পাহাড় দেখতে এসেছি সেটা কোনো পাহাড়ই না, একটা মাটির ঢিপি।
ঠিক বলেছিস, আমার তো শহরের চেহারা দেখে মনে হচ্ছে যে পাহাড় আমাদের জন্য অপেক্ষা করছে তার চেয়ে ওই পোকার ঢিপিও তার চেয়ে অনেক বড় হবে।
তোরা অল্পতেই অস্থির হয়ে যাচ্ছিস, আসলে রাজনৈতিক অস্থিরতার প্রভাব এটা।
দেখ দেখ দেখ, হোটেল নিরালা, চল চল দেখো, চল চল চল, আগে কিছু খাই,
চল 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 চল।
সবাই খেয়ে দিয়ে স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানতে পারলো পাহাড়ি রাস্তায় রাতে না যাওয়াই ভালো, তার উপর আবার নদী পার হতে হবে, রাতটা থেকে সকালে গেলে ভালো হয়। এখানে রাতে থাকার দুটা মোটামুটি ভালো গেস্ট হাউস আছে। রাতটা থেকে সকালে 5 বন্ধু নাস্তা সেরে সঙ্গে কিছু শুকনো খাবার পানির বোতল নিয়ে রওনা হলো। নদীর পাড়ে এসে সবাই অবাক হয়ে গেল, এত সুন্দর নদী আর সবুজ পাহাড়ের সারি, যেন কোনো এক অজানা স্বর্গ হতে নদীটা আপন মনে হেলে দুলে যতদূর ইচ্ছে বয়ে চলছে। নদীর বুকে পাহাড়ের সারি আর আকাশে নীল মিলে মিশে সাদা মেঘের চোখে কাব্যময় স্বপ্ন বুনে রেখেছে, এ স্বপ্ন স্পর্শ করা যায়। নদীর পানি কাকচক্ষুর মতো স্বচ্ছ এবং শীতল। নদীর ওপারে দূরে সোমেশ্বরের চক চকে বালি মরুভূমির মরিচিকার মতো হাতছানি দিয়ে নেশার মতো ডাকছে, এ ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। নদীর ওপারে গিয়ে যেন মনে হচ্ছিল এত সৌন্দর্য চোখে ধরা যায় না, এই সৌন্দর্য মানুষের মনের গভীরকে ছুঁয়ে দেয়, আর তাই বেঁচে থাকাটা এত আনন্দের। ওদের সমস্ত ক্লান্তি যেন কোথায় মিলিয়ে গেল, ভীষণ ফুরফুরে লাগছে, সবার মন ভালো হয়ে গেল, আনন্দে তাই সবাই গলা ছেড়ে গান ধরল। নামের একটা পাহাড়ে পৌঁছল যেখানে অনেক পুরনো একটা চার্চ রয়েছে। এই চার্চটাতে একটা অদ্ভুত সুন্দর বিশাল ঘন্টা রয়েছে। চার্চের এই ঘন্টা প্রতি রবিবার বাজানো হয়। ঘন্টার ধ্বনি পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে আসে। ঘন্টা থেকে একটু সামনে এসে দাঁড়ালেই দেখা যায় নদীটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে ইন্ডিয়ার বর্ডার। বিএসএফ এবং বিজিবি একসঙ্গে পাহাড়ায় রয়েছে। স্থানীয় লোকদের মধ্যে মধ্যে বেশিরভাগই গাঢ় চাকমা হাজং। এরা সবাই অদ্ভুত টাইপের পোশাক পরে এবং অদ্ভুত ভাষায় কথা বলে। পাঁচ বন্ধু কিছুই বুঝতে পারছিল না, বোকার মতো তাকিয়েছিল। তবে বাঙালি বাবুও পাওয়া গেল আর থাকবার জন্য একটা গেস্ট হাউস। আর সেই গেস্ট হাউসে পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর দুটো বেজে গেল। তবে আধুনিক সব ব্যবস্থাই সেখানে রয়েছে। গেস্ট হাউসের নামও কিন্তু রানীখং।
আমি ম্যানেজারের সাথে কথা বললাম, উনি তো বললেন অনেক সুন্দর সুন্দর পাহাড় নাকি আছে, তবে যাতায়াত একটু কষ্টকর।
আরে কষ্ট করে সৌন্দর্য দেখবো বলেই তো এলাম।
আচ্ছা আচ্ছা শোন, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা বলতো?
ম্যানেজার তো বললো এক্ষুনি আসবে রুমে।
ওই তো
আসুন আসুন।
আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এলাম। এই যে দেখেন, আমার সঙ্গে ওই যে ওর বউটা এখানকার জন্য রান্না বান্না করে, কোনো অসুবিধা হবে না।
আচ্ছা এত দূরে কি আদৌ মানুষজন আসে এত কষ্ট করে? মানে আপনার গেস্ট হাউস তো ভাই পুরোটাই ফাঁকা দেখছি।
না না, গেস্ট হাউসের মালিক আমাকে অনেক ভালো বেতন দেন, আর তাছাড়া এখানে আমার অনেক ভালো লাগে। আগে লোকজন খুবই কম আসত, তবে এখন প্রায় শুটিং এর জন্য বিশাল বিশাল টিম আসে। আরে এই তো গেল সপ্তাহে সিনেমার একটা গানের শুটিং হলো, ওই 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 যে চীনামাটির বিশাল পাহাড়ে।
কোথায় কোথায় কি কি পাহাড় আছে আমাদেরকে একটা লিস্ট করে দেবেন?
আপনি চাইলে একই সঙ্গে নিতে পারেন, পাহাড়ের পথ ঘাট সব ওর একেবারেই মুখস্থ।
না না ভাইয়া থ্যাংকস, আমরা আসলে একটু অ্যাডভেঞ্চার করতে এসেছি, তো তাই একা একা নিজেরা খুঁজে খুঁজে বেড়াবো, আর যদি কোনো হেল্প লাগে তখন আপনাকে জানাবো।
আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, যেমন চাবেন ঠিক তেমনই হবে।
থাকা খাওয়ার সুব্যবস্থা হয়ে গেল, এবার বেরিয়ে পড়ার পালা। সবাই ঠিক করলো অন্তত এক সপ্তাহ থাকার চেষ্টা করবে, যেহেতু জার্নিটাতে খুব ধকল গেছে। আর ম্যানেজার বাবু বললেন এক পাহাড় থেকে অন্য পাহাড় যেতেও বেশ সময় লাগবে, তাই আজ আর দূরে কোথাও যাবে না, আশেপাশে একটু ঘুরে দেখবে। কাল সকালে নাস্তা সেরে ফাইনালি বেরিয়ে পড়বে সবাই, যেমন কথা তেমনি কাজ। পরদিন সকাল সকাল পাঁচ বন্ধু পাহাড়ের অচেনা পথ ঘাট, বুনো ফুলের মাতাল গন্ধ আর মাথার উপর সূর্যকে নিয়ে হাঁটা দিল। রানীখং এর পাহাড় হয়ে ওরা প্রথমে গেল বিজয়পুরের চীনামাটির পাহাড়ে। ধপ ধপে সাদা পাহাড়, আবার তার পাশে একই রকম লাল মাটির পাহাড়, সত্যি অদ্ভুত। সাদা এবং লাল কোনো পাহাড়েই গাছ নেই। আবার হাঁটা, এবার যে পাহাড়ে এলো সেখানে শুধু গাছ আর গাছ, নানান সুরে পাখি ডাকছে, হয়তো পাখিদের কোনো উৎসব আছে। সারাটা দিন ধরে পাঁচ বন্ধু একের পর এক পাহাড়ে হেঁটে বেড়াল, একটা নেশা কাজ করছিল, যেন ফিরে আসতে মন চাইছে না। বাদামবাড়ি, মাধবীটিলা, চকলিঙ্গুড়া, নৌল্লাপাড়া, কমলাবাড়ি, গুচ্ছগ্রাম, বিজয়পুর, বাগমারা, আরো অনেক অনেক ছোট বড় পাহাড় দেখে সমস্ত সৌন্দর্য ক্যামেরায় বন্দি করে আর চোখেও ধারণ করে সন্ধ্যের পর ভীষণ ক্লান্ত হয়ে সবাই ফিরে এলো।
হাঁটা ছাড়া উপায় কি বলতো? পাহাড়ে যেসব পথঘাট দেখলাম তাতে কোনো যানবাহনই তো যাবে না। আমার তো মনে হচ্ছিল ডিসকভারি কোনো প্রোগ্রামের শুটিং করছি।
আমার কাছে বাদামবাড়ির পাহাড়গুলো জটিল লাগছে রে, আর নামনা জানো কত 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 গাছপালা দেখলাম।
কেন, চীনামাটির পাহাড় তোর কাছে ভালো লাগেনি?
আমি তো ভাবছি টাকা পয়সা হলে একটা পাহাড় কিনে ফেলবো, ইয়ে নাও এই পাহাড়ের উপর একটা বাড়ি থাকবে, আর ঢাকায় যখন অস্থির লাগবে তখন এখানে এসে প্রাণ ভরে কিছুক্ষণ ব্রিদিং করব।
ভাই সব আমাদের কবি জেগে উঠেছেন। এই আকাশ, তোর মাঝে একটা আতেল আতেল ভাব আছে, এর মধ্যে তুই এত কিছু ভেবে ফেলেছিস,
প্রবলেম কি জানিস? প্রবলেম এটাই যে কেউ তোরা আমাকে আসলে বুঝলি না। আর আতেল মানে কি জানিস? আতেল মানে হচ্ছে গিয়ে ফার্সি ভাষায় পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি, ইউ নো। বোঝাতে পারলাম কিছু?
এই দাদা দাদা সত্যি করে বল, তুই প্রেম প্রেম করছিস না তো?
পাগল হয়েছিস? ওর সাথে কে প্রেম করবে? মেয়েরা আজকাল কবি আতিল এদের ধারে কাছে যায় না। ওই যুগের নাইরে পাগল। আসলে প্রেম করার জন্য পারফেক্ট হচ্ছি আমি। আমার মধ্যে একটা ড্যাশিং ভাব আছে, কখনো লক্ষ্য করেছিস তোরা?
এই জন্য তো মেয়েরা তোর কাছ থেকে শুধু নোট নিয়েই গেল, কিন্তু বিনিময়ে একটা প্রেম পত্র দিল না। আহারে,
ডিজিটাল যুগে কেউ প্রেম পত্র দেয়? এই দেখ মেয়েদের পাঠানো টেক্সট কত গুণ গুণ।
এইটা শোনার জন্যই
বেঁচে
আর কোনো কিছু বলার তো নাই, সেই জন্য এটাই বলতেছে।
আচ্ছা এত বড় সুটকেসটা কার বলতো? আমরা তো কোনো সুটকেস আনিনি।
সত্যি তো, অবাক কাণ্ড। ভুল করে কেউ হয়তো এই রুমে দিয়ে গেছে, তার মানে গেস্ট হাউসে কেউ উঠেছে। ওকে, দাঁড়া ম্যানেজারকে জিজ্ঞেস করি।
ম্যানেজার বাবু নেই। সমীর রেংমা এসে বলল, আজ বিকেলে দুজন লোক ভ্যান গাড়িতে করে সুটকেসটা পৌঁছে দিয়ে গেছে। ওরা নাকি নদী পার হয়ে কোনো একটা চায়ের দোকানে চা খেতে খেতে ভুল করে সুটকেসটা ফেলে রেখে এসেছিল। এখানকার স্থানীয় আদিবাসীরা টুরিস্টদের দেবতা মানে, তাই তারা খুঁজে খুঁজে এসে দিয়ে গেছে। ম্যানেজার বাবু দুজনকে 100 টাকা বকশিশও দিয়েছেন। এসব কথা সমীরের মুখে শুনে পাঁচ বন্ধু খুবই অবাক হলো, মনে হচ্ছে অ্যাডভেঞ্চার জমে উঠেছে।
এতে অবাক হওয়ার কি আছে? ভুল তো হতেই পারে, বোঝাই যাচ্ছে ইটস এ মিস্টেক।
ওফো, বাদে, ম্যানেজার বাবু এলে ওনাকে বলিস এটা আমাদের নয়, যারা দিয়ে গেছে তাদের কাছে পৌঁছে দিতে। সিম্পল।
আহ, ম্যানেজার বাবুর আর কি দোষ, উনি তো ধরে নিয়েছেন এটা আমাদের নাকি।
ঠিক আছে, আমি তোকেই দিয়ে দিলাম সুটকেসটা। বল, এই সুটকেস নিতে কি করবি?
সামান্য একটা সুটকেস নিয়ে পড়লি, খুলে দেখলেই তো হয়, আর ভেতরে মাল টাল দেখলে নিশ্চয় বোঝা যাবে এটা কার। তারপরে তাকে গিয়ে ফেরত দিয়ে দে। সিম্পল।
এজন্যই তোকে আতেল মানে পণ্ডিত বলি।
না না, সুটকেস খোলার দরকার নেই, এসব বর্ডার এলাকায় অনেক ধরনের ক্রাইম হয়, ভেতরে কোন ড্রাগ ফ্রাগও থাকতে পারে, আমাদের এটা খোলা ঠিক হবে না।
হ্যাঁ, কথাটা খারাপ বলিস নি, এই সুটকেসটা দেখে বেশ ভারী মনে হচ্ছে। ভারী বিপদে পড়েছে নাকি বলিস?
আমরা বরং ম্যানেজার বাবুর জন্য ওয়েট করি, উনি এলে সুটকেসটা নিয়ে ভাববো। আপাতত বাদ দে, এমনিতে খুব টায়ার্ড লাগছে।
অদ্ভুত এক কাহিনী শুনছি আজকে কুয়াশে। আমরা শুরুতে দেখেছি পাঁচ বন্ধু ঢাকার বাইরে যাচ্ছে ছুটিতে, পরীক্ষার পরে ছুটিতে বেড়াতে, এবং নেত্রকোনার একেবারে শেষ প্রান্তে সীমানা ঘেরা একটি পাহাড়ি জায়গায় তারা গেছে বেড়াতে, অদ্ভুত সুন্দর একটি জায়গা। এবং সেখানে গিয়ে শুরুতে তেমন কিছু হয়নি, তারা জায়গার সেই জায়গাটা সৌন্দর্য উপভোগ করছে, কিন্তু হঠাৎ একটা সুটকেস এসে হাজির হলো তাদের কাছে। যে সুটকেসটি তারা বলছে এটা তাদের নয়, অন্য কেউ ফেলে গেছে, কিন্তু তাদের যে গেস্ট হাউসে তারা উঠেছে সেখানকার ম্যানেজার বাবু বলছে সুটকেসটি তাদের। হঠাৎ করে একটা সুটকেস কোথা থেকে এলো, সুটকেসের ভেতরে কি আছে, এই সুটকেসের সাথে তাদের কি সম্পর্ক, একটা রহস্যর আভাস পাচ্ছি। তো ঠিক আছে, সেটা আমরা জানবো এর পরের পর্বে। তারপরে চলে যাব রাত একটার বিরতিতে, একবার একটার পরে ফিরে আসছি। সঙ্গেই থাকবেন, লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221 আর জেসামিন আছি আপনার সঙ্গে কুয়াশায়, আর আপনি শুনছেন এবিসি রেডিও 89.2। ম্যানেজার বাবু নিজেই ওদের রুমে এলেন এবং যা বললেন তা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। সবাই
This track was downloaded from fusionbd.com.
থ হয়ে গেল। সুটকেসে যে ট্যাগটা লাগানো ছিল তার সঙ্গে আটকানো একটা সাদা কাগজে ওদের পাঁচ বন্ধুর নাম এবং মোবাইল নাম্বারও দেওয়া ছিল। সেজন্যই ম্যানেজার বাধ্য হয়ে ১০০ টাকা বকশিশ দিয়ে সুটকেসটা রেখেছেন। তাছাড়া সবার ফোন নাম্বারগুলো ম্যানেজার বাবু রেজিস্ট্রি করে খাতার সঙ্গে মিলিয়েও নিয়েছেন। সবই ঠিক আছে। পাঁচ বন্ধু এবার টেনশনে পড়ে গেল। কি হচ্ছে বিষয়টা বোঝা যাচ্ছে না।
কেউ এসে বললো আর আপনি ভেবে নিলেন এটা আমাদের সুটকেস?
আমি তো রেজিস্টার খাতার সঙ্গে নামগুলো মিলালাম, আপনাদের সবার নামও তো লিখে দিল।
সুটকেসের টিকিট ট্যাগের সঙ্গে কে কোনোদিন নাম লিখে রাখে? শুনেছেন এমন কথা?
আসলে এসব মাথায় আসেনি, ভেবেছিলাম
আপনি তো আমাদেরকে একটা ফোন দিতে পারতেন।
আমি ফোন দেওয়ার চেষ্টা করেছিলাম, এটা পাহাড়ি এলাকা, তাছাড়া আপনারা হয়তো একটু ভেতরের দিকে চলে গিয়েছিলেন, তাই আপনাদেরকে নেটওয়ার্কে পাওয়া যাচ্ছিল না।
আমি পরিষ্কার বুঝতে পারছি, কেউ ইচ্ছে করে আমাদের নাম লিখে এখানে সুটকেস পাঠিয়েছে।
সত্যি আমি আপনাদের সুটকেস ভেবেই
ইম্পসিবল, এটা আমাদের সুটকেস হতেই পারে না।
ম্যানেজার সাহেব, আমরা আবার কোন বিপদে টিপদে পড়ে যাবো না তো?
আমার ভীষণ ভয় লাগছে।
আমাদের আগে জানতে হবে সুটকেসের ভেতরে কি আছে। যদি জেনে শুনে কেউ আমাদেরকে বিপদে ফেলতে চায় সেক্ষেত্রে আমাদের সচেতন হয়ে কাজ করতে হবে। আমরা থানায় খবর দেব।
আগে থানায় যাওয়া মানে হাজারটা ঝামেলা।
না না, ওয়াসি ঠিক বলেছিস, বেড়াতে এসে এত বড় সুটকেস নিয়ে ঝামেলা পড়ার কোন প্রশ্নই আসে না।
সবাই ম্যানেজার বাবুর কাছে গেল থানার ফোন নাম্বার নেওয়ার জন্য। ম্যানেজার বাবু যেন একটু হকচকিয়ে গেলেন। উনি বুঝতে পারেননি ব্যাপারটা থানা পর্যন্ত যাবে। বুঝলে সুটকেসটাই রাখতেন না, বিপদের আভাস পাচ্ছে। কিন্তু এদেরকে কিভাবে বোঝাবে, ওরা তো নাছোড় বান্দা। তারপরও বলল,
সামান্য একটা সুটকেসের জন্য থানা পুলিশ করতে যাচ্ছেন? থানা পুলিশ মানে তো হাজারটা ঝামেলা, আর তাছাড়া থানা তো এখান থেকে অনেক দূরে, শহরে যেতে হবে। এখানকার স্থানীয় পুলিশদেরকে তো আমি জানি, এরা এ বিষয়টাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করবে। আর আপনারা বুঝতে পারছেন না, এটা তো তাহলে আপনাদের ফ্যামিলি পর্যন্ত চলে যাবে। আপনারা এসেছেন কদিনের জন্য বেড়াতে, আমার মনে হয় আমরা সবাই মিলে বসে ঠান্ডা মাথায় একটু আলোচনা করে নিতে পারি, আর তারপরে একটা সিদ্ধান্ত নিতে পারি। আর পুলিশের ঝামেলায় গেলে তো আমাদের গেস্ট হাউসে দুর্নামত হতে পারে। হবেই, ওফ, শেষে না আবার আমার চাকরিটাই চলে যায়। আমি হাত জোর করছি, দয়া করে আপনারা থানায় যাবেন না বাবু, তাহলে আমার মালিক আমাকে এখান থেকে বের করে দেবে।
আচ্ছা ম্যানেজার বাবু, আপনার কি মনে হয় এর কি থাকতে পারে?
আমার তো মনে হয় আর্মস ট্রামসই থাকবে।
ড্রাগ থাকলে কি টাইপের কেস হবে
তা তো জানি না, তবে মান সম্মানটাই তো আসল নাকি।
আচ্ছা সুটকেসটা খুলবো নাকি বলতো?
না 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 না, এই ভুল করবেন না, বিপদ আরো বাড়তে পারে।
কিন্তু এমনিতে তো পুলিশ আমাদেরকে নানাভাবে জিজ্ঞাসা করবে।
আর যদি আর্মস থাকে, আর যদি আমাদের হাতের ছাপ পড়ে যায়, তাহলে কি হবে বুঝতে পারছেন? ১৪শে নিশ্চিত। আমরা থানা পর্যন্ত ব্যাপারটা যেতেই দেব না।
কি করতে চাচ্ছেন বলেন তো?
কোথাও ভূতে রাখি বা নদীতে ভাসিয়ে দিই।
কোথাও ভূতে রাখতে গেলে তো কর্ত করতে হবে, আর আমার ম্যানিকিউর, ও মাই গড, এটা আরো ঝামেলা।
তাহলে তো সবচেয়ে সহজ উপায় নদীতে ভাসিয়ে দেওয়া।
চল তাহলে সবাই তাই করি, একেবারে নদীতে ফেলে দিলেই হলো, কোথায় ভেসে চলে যাবে we wouldn't even care.
না না,
আমার মন কেন যেন সায় দিচ্ছে না। যদি হিতে বিপরীত হয়, ম্যানেজার বাবু আপনি বরং থানায় একটা ফোন দেন, ওরা এসে সুটকেসটা নিয়ে যাক বা খুলে দেখুক।
গ্রামগঞ্জ পুলিশ কি এত রাতে আসবে? আচ্ছা আপনারা যেহেতু বলছেন তাহলে ফোন দিয়েই দেই নাকি?
মাসি বেশি বুঝিস না তো, এটা বেশি বোঝা যায় না। ভেবে দেখ একবার, যদি আমাদের বাসায় খবর যায় আমাদের কি অবস্থা হবে? ওমজি আমি তো ভাবতেই পারছি না।
আরে বাসা পর্যন্ত খবর কেউ দেবে না,
আমার পড়াশোনা একেবারে বন্ধ করে দেবে।
কথা বলিস না তো, তোরা একটু ভাবতে দে।
অনেক তর্ক বিতর্ক শেষ করে ভেবে চিনতে মোটামুটি সবাই এটাই ঠিক করলো যে সুটকেসটা ওরা নদীতে ভাসিয়ে দেবে। আপাতত এটাই সবচেয়ে নিরাপদ বলে মনে হচ্ছে। রাত প্রায় তিনটার দিকে সমীরকে সঙ্গে নিয়ে ওরা জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা ধরে নদীর পাড়ের দিকে হাঁটা শুরু করলো। ওদের হাতে টর্চ, ঘুটঘুটে অন্ধকার, শুনশান নীরব রাত, চারিদিকে ঝিঝি পোকার এক টানা ক্লান্তিহীন আর্তনাদ, দূর থেকে জোনাক পোকার হঠাৎ হঠাৎ জ্বলে ওঠার আলো বিন্দু বিন্দু হয়ে ওদের চোখে ধরা দিচ্ছে। পাহাড়ি রাস্তায় ওদের পায়ের চটির মচমচ শব্দ ওদের কানেই বড় বেশি আওয়াজ বলে মনে হচ্ছে। সুটকেস সমীরের মাথায়। উপজাতিরা ভীষণ কর্মঠ হয়। পাহাড় থেকে মোটা মোটা গাছ কেটে ওরা পায়ে হেঁটে পাহাড়ি এবড়ো থেবড়ো পথ বেয়ে শহর পর্যন্ত চলে যায়। কাজেই সুটকেসের ওজনে সমীরকে হাঁটতে কোনো বেগই পেতে হচ্ছে না। নদীটা গেস্ট হাউস থেকে দেখতে কাছে মনে হলেও এখন পাঁচ বন্ধুর কাছে মনে হচ্ছে ওরা হেঁটেই চলেছে, হেঁটেই চলেছে, পথ আর শেষ হচ্ছে না। ওদের মনে একটা অজানা ভয় কাজ করছে। সব সময় অ্যাডভেঞ্চার সুখকর নয়, এটা হাতে নাতে প্রমাণিত। শুনশান রাতে স্বাভাবিকভাবে কথা বললে মনে হয় জোরে কথা বলা হচ্ছে, তাই ওলি ফিস ফিস করে আপনকে বলল,
এই পথ ঘাট তো কিছুই চিনি না, আমার ভয় করছে। আচ্ছা শোন, ম্যানেজারকে ট্রাস্ট করাতে কি ঠিক হলো?
এইসব ভেবে প্লিজ এখন মাথা খারাপ করিস না, তোদেরকে তো বোঝাতেই পারলাম না, চল থানায় যাই নাকি?
আস্তে শুনবে ওরা, কি শুরু করলি তোরা বলতো?
কই আপনারা পা চালান, এই তো চলে এসেছি আর পাঁচ মিনিট।
আচ্ছা আমরা তো হেঁটে এলাম কেন, শর্টকাট কোন রাস্তা ছিল না?
এখানকার নদীর পানি অনেক গভীর আর যা স্রোত, তো এক ধাক্কাই ভেসে যাবে।
আপনি ঠিক এই ঘাটটাতেই যে নিয়ে এলেন, এ কাজ কি আগেও কয়েকবার করেছেন?
না না না, কি যে বলেন, আগে আসবো কেন? প্রতিদিন তো আমাকে এই রাস্তা দিয়েই বাসায় যেতে হয়, তাই তো আমি সবকিছু ভালো করে চিনি।
একেই হয়তো প্রবাদে বলে তীরে এসে তরি ডোবা। এত কষ্ট করে পাহাড়ি জঙ্গল পাড়ি দিয়ে যখনই নদীর পাড়ে ওরা পৌঁছলো তখনই ঘটল বিপত্তি। দূর থেকে হইচই, একটা মাঝখানের নৌকা থেকে কয়েকজন চিৎকার করে উঠল। তারপরেই সমানে টর্চ লাইটের আলো ওদের চোখে মুখে ধরে ডাকাত ডাকাত বলে চিল্লাতে শুরু করলো। ওদের চিৎকার শুনে বিজিবির গার্ডরা ফাঁকা গুলির আওয়াজ করল। সমীর সুটকেস ফেলে এলো পাথারি দৌড় দিল। ম্যানেজার বাবুও লাপাত্তা, শুধু পাঁচ বন্ধু কোন দিকে যাবে কিছুই বুঝতে পারল না। এখানকার পথ ঘাটই ভালো চেনে না ওরা, তাছাড়া এত অন্ধকার যে পথ দিয়ে ওরা এসেছিল ভয়ে চিৎকারে সে পথটাও খুঁজে পাচ্ছে না, মাথাও কাজ করছে না। কারণ নৌকা থেকে দু একজন পানিতে ঝাঁপ দিল, ওদের অনেক সাহস। পাঁচ বন্ধুর তিন বন্ধু গেল একদিকে, বাকি দুজন কোন দিকে দৌড় দিয়েছে কে জানে, কিন্তু কোনো লাভ হলো না। কিছু তো যেতে না যেতেই একসময় বিজিবির কাছে ওরা ধরা পড়ল। ধরা পড়ে সবাই শুধু এটাই ভাবছে, কেন ওই ভুল করতে গেল? সুটকেস সহ পাঁচ বন্ধুর ম্যানেজার এখন বিজিবির ক্যাম্পে। সমীর পালিয়েছে, থানা থেকে পুলিশ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ভোর 7:30 থানা থেকে পুলিশের গাড়ি এলো। সবার সামনে সুটকেস খুলে যা দেখল তাতে পুলিশ মোটেও অবাক হল না, তবে অবাক এবং নির্বাক হয়ে তাকিয়ে রইল পাঁচ বন্ধু এবং ম্যানেজার বাবু।
আচ্ছা ম্যানেজার বাবু, সুটকেসের উপর এদের সবার নামই তো লেখা ছিল।
জি স্যার, আমি আর কিচ্ছু জানি না স্যার, আমার কোন দোষ নেই।
আর আপনারা দাবি করছেন এই সুটকেসটা আপনাদের নয়, তাই তো?
আমরা বুঝতেই পারছি না আমাদের নাম কে এবং কেন এখানে লিখে দেবে, আমাদেরকে কেন জড়ানো হচ্ছে।
ওকে, যদি তাই হয় তাহলে আপনারা সুটকেসটা নিয়ে নদীতে ফেলতে গিয়েছিলেন কেন?
আমরা প্রথমে যেতে চাইনি, ওই ম্যানেজার বাবুই আমাদের বুদ্ধি দিল তাই।
স্যার স্যার, আমি এই বুদ্ধি দেই নাই, বরং ওরাই আমাকে ভয় দেখিয়ে জোর করে এই এত রাতে।
আমি জানতাম আপনি এরকমটাই করবেন, সেই জন্যই বারবার বলছিলাম থানায় ফোন দিতে, থানায় ফোন দিতে। বিপদ দেখে এখন ঠিক উল্টে গেলেন তো।
চলুন থানায় চলুন, থানায় গেলেই সব পরিষ্কার হয়ে যাবে।
দেখুন থানায় আমরা যাব, তবে আমরা কি আমাদের গার্জেনের সাথে একটু কথা বলতে পারি?
কেন, উপর লেভেলের কাউকে দিয়ে ফোন করাবেন নাকি? ও সব হবে না, আগে চলুন।
দেখুন আমরা শুধু অ্যাডভেঞ্চারের জন্য এখানে এত দূরে বেড়াতে এসেছি, এই লাশ বিষয়ে আমরা কিছুই জানি না, সত্যি বিশ্বাস করেন?
আপনাদের মতো এই ইয়াং ছেলেপেলেরাই এরকম অল্প বয়সের মেয়েদেরকে রেপ করাটাকেও অ্যাডভেঞ্চার বলেই মনে করে।
আপনি অযথা বাজে বকছেন, আমরা সেই ধরনের ছেলে মেয়ে নই।
সেটা পুলিশের আপ্যায়ন খেলেই বোঝা যাবে।
একি একটা 11-12 বছরের কিশোরী মেয়ের লাশ সুটকেসের ভেতরে, লাশটা দয়ের মতো ভাঁজ করে রাখা। পাঁচ বন্ধুর অ্যাডভেঞ্চার এই মুহূর্তে কোথায় যেন হারিয়ে গেল। সবার মুখ শুকনো, কিছু বুঝতে পারছে না কি করবে ওরা এখন, ভীষণ ভয় পেয়ে গেছে সবাই। আকাশ বলল, কি করব, বাসায় জানাবো? পুরো ঘটনা না জেনে অযথা টেনশন চারিদিকে ছড়িয়ে দিতেও ভরসা পাচ্ছে না। তারপর পাঁচ বন্ধুকে নানা ভাবে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু ওরা বারবার একই কথা বলছে, এই খুন সম্পর্কে ওরা কিছুই জানে না। তবে পুলিশের ধারণা এটা রেপ কেস হবে, চাকরির বয়স তো কম হলো না, এরকম কেস বহু দেখেছে। পোস্টমর্টমের রিপোর্ট না আসা পর্যন্ত ওদের রিমান্ডে দেওয়াও যাবে না। তারপর এদের পরিবারের খোঁজ নিয়েও দেখা গেছে যে এরা সবাই খুব ভালো ফ্যামিলির। তারপর একটা খটকা থেকেই যাচ্ছে, সুটকেসের উপর ওদের নাম ও ফোন নাম্বার। তবে এটাও ঠিক, খুন যদি ওরা করে তবে নাম ও ফোন নাম্বার কেন রাখবে, বেশি চালাকি করে? যাই হোক, ম্যানেজার বাবু এবং সমীরও সন্দেহের বাইরে নয়, ওদেরও জানানো হয়েছে যেন পুলিশকে না জানিয়ে কোথাও না যায়। অবশেষে পোস্টমর্টমের রিপোর্ট হাতে এলো। পুলিশ খুবই অবাক হলো, কারণ রেপ কেস নয়, মেয়েটি ভয়ে হার্ট ফেল করে মারা গেছে। সব ধরনের তদন্ত করে দেখা গেছে ছেলেগুলো যেদিন রানীখং গেস্ট হাউসে এসেছে তার 2 দিন আগে মেয়েটি মারা গেছে, অর্থাৎ ওদের সঙ্গে হয়তো ওই খুনের কোনো যোগসূত্র সত্যিই ছিল না, তাই ওদের জামিন হয়ে গেল। তবে কেসের স্বার্থে কোনো প্রয়োজন না হলে আবার ডাকা হবে। এবার সন্দেহটা বেশি পড়ছে ম্যানেজার বাবুর উপর, হয়তো উনি মুখ খুলছেন না। এই অপরিচিত জায়গায় কেবল ম্যানেজার বাবুই ওদের ফোন নম্বরগুলো জানতেন, কিন্তু হাতের লেখা অন্য কথা বলছে। যাই হোক, অনেক তদন্ত করার পর এবং বিশেষভাবে ম্যানেজার বাবুর উপর নজরদারি করে তাকে গ্রেফতার করা হল। রিমান্ডে নেয়ার পর ম্যানেজার বাবু মুখ খুললেন।
গাড়ি এসে দিয়ে যায় স্যার, আমি ওদের চিনি না, আমি ওদের চিনি না স্যার।
আপনি করো
স্যার, স্যার ওদের এক একজনের মুখ সব ঢাকা ছিল স্যার।
সুটকেসে ওই পাঁচ বন্ধুর নাম ফোন নাম্বার কে লিখেছিল, সত্যি করে বল, নইলে
সত্যিকারে বল, নইলে
স্যার, স্যার আমি সমীরের বউয়ের হাতে লেখাইছিলাম স্যার, যাতে আমার দিকে সন্দেহ তীব্র না আসে স্যার।
ওদেরকে কেন ফাঁসাতে চেয়েছিলি?
বছরে দু তিনটে সুটকেস তার এখানে আসে। তিনি সুটকেসগুলো নদীতে ভাসিয়ে দেন, কখনো খুলে দেখেন না, কারণ খুলে দেখা তার বারণ আছে। কিন্তু এবার টাইমিংটা গরমিল হয়ে গেছিল। তাছাড়া স্থানীয় লোকদের নজরে পড়া নিয়েও ম্যানেজার ঘাবড়ে গেছিল। মোটা অঙ্কের টাকার লোভে অত কিছু না ভেবে ছেলেগুলোকে ফাঁসি দেবে ভেবেছিল। তাছাড়া যে খুনি আজ পর্যন্ত তার সঙ্গে দেখা তো দূরে থাক, তার গলার স্বরও কোনোদিন ম্যানেজার বাবু শোনেননি। যে বা যারা তাকে সুটকেস পৌঁছে দেয় তারা বলেছে ভয়ের কিছু নেই, কোনোদিনই এই খুনিকে ধরা সম্ভব নয়, কারণ খুনি কোনো প্রমাণ রাখে না। কেসটা ঝুলে আছে, পুলিশ ডিপার্টমেন্ট কোনো সুরাহা করতে পারছে না, কোনো একটা প্রমাণ বা ক্লু পাওয়া যাচ্ছে না। যাদেরকেই ধরা হচ্ছে তারা কেউ খুনির সন্ধান দিতে পারছে না। এভাবে বেশ কয়েক মাস কেটে গেল। এরপর আবার সুটকেসে আরো একটা 9-10 বছরের ছেলের লাশ পাওয়া গেল। একই ব্যাপার, প্রচন্ড ভয়ে মারা গেছে ছেলেটা। এই লাশটা পাওয়া গেল টেকনাফের নাফ নদীতে, তারপর আরেকটা লাশ কক্সেস বাজারে, আবারও আরেকটা লাশ পতেঙ্গায়। একের পর এক লাশ ভর্তি সুটকেস পাওয়া যাচ্ছে, কিন্তু পুলিশ খুনিকে ধরতে পারছে না। অবশেষে ঢাকা স্পেশাল গোয়েন্দা টিমকে খবর দেয়া হলো কেসটা হ্যান্ডেল করতে।
আসুন আসুন আরাফাত সাহেব।
থ্যাংক ইউ স্যার। স্যার, আমি ওই খুনের প্রতিটা কাগজপত্র আবার নতুন করে স্টাডি করতে যাচ্ছি।
আমিও সমস্ত ফাইল আলাদা করে রেখেছি। গত মাসে যে লাশটা পাওয়া গেছে তার পোস্টমর্টেম রিপোর্ট বলছে ছেলেটি বিষাক্ত সাপের কামড়ে মারা গেছে।
সত্যি অদ্ভুত স্যার।
ও, আরেকটা কথা, এই লাশটাতে একটা অদ্ভুত নমুনা পাওয়া গেছে।
কি সেটা স্যার?
ছেলেটির মাথার পেছনে কিছু রং পাওয়া গেছে।
স্যার, ওই নমুনাটা আমার চাই।
ঠিক আছে, চলুন।
স্যার, রিপোর্টে লেখা আছে এই রংটা আসলে জাপানিরা বেশি ব্যবহার করে, এটাকে বলে চারকোল, আর জাপানিরা স্থানীয় ভাষায় এটাকে বলে হলো সুওমি।
আরাফাত একজন জাদ্রেল গোয়েন্দা অফিসার। এ পর্যন্ত কোনো কেসই উনি হারেননি, কিন্তু এবার তিনি মনে মনে চিন্তিত হয়ে পড়েছে। শুধুমাত্র মাথায় পাওয়া রঙের নমুনা থেকে কিভাবে তিনি খুনির সন্ধান করবেন? গত লাশের আরেকটা ব্যাপারও গোয়েন্দাকে ভাবাচ্ছে, যে বিষাক্ত সাপ ছেলেটাকে ছোবল দিয়েছিল সেই সাপটা খুবই রেয়ার। তিনি অনেক খোঁজ নিয়ে জেনেছেন সাধারণত পাহাড়ি এলাকায় এই সাপটা পাওয়া যায়, তার মানে খুনির পাহাড়ি এলাকায় একটা বিশাল জাল রয়েছে। চট করে চাইলেই কেউ এই বিষাক্ত সাপ জোগাড় করতে পারে না। তাছাড়া খুনি যে সুটকেসগুলো ব্যবহার করছে সবই বিখ্যাত ব্র্যান্ডের পণ্য। যদি আমাদের দেশে এগুলো পাওয়া যায় আশ্চর্য লাগছে, তবে এইটুকু তিনি আজ করতে পারছেন যে এই খুনের সঙ্গে জড়িত সে খুব ঠান্ডা মাথার খুনি। খুনি দেশের বর্ডার এলাকাগুলোতে সুটকেসগুলো পাঠাচ্ছে এবং ভয় দেখিয়ে খুন করছে। হঠাৎ ফোনের রিং টোনে অফিসারের চিন্তায় ব্যাঘাত ঘটালো।
হ্যালো, হ্যালো, আরাফাত সাহেব, আপনি এক্ষুনি একবার থানায় আসুন, আপনার পুরো টিমটাকে নিয়ে আসুন।
জি জি, আসছি।
হ্যাঁ আসুন। শুনুন, আজ ভোরের দিকে ধানমন্ডি লেকের জাহাজ বাড়ির পেছনে যে লেকটা আছে সেখানে কয়েকজন পথচারী একটা সুটকেস দেখে, লোকজন তারপর দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবরটা জানায়। আমাদের লোকেরা সুটকেসটা খুলে দেখে একটা লাশ সুটকেসের ভেতরে আছে, লাশটার পচনও ধরেছে।
পোস্টমর্টমে কি পাঠানো হয়েছে?
না না, এখনো পাঠাইনি। আপনি যদি বিশেষ কিছু ধরতে পারেন তাই আপনাকে ডেকে পাঠানো।
জি স্যার, আমি দেখছি।
আপনি নমুনাগুলো লক্ষ্য করেছেন? আমার মনে হচ্ছে খুনি কোনো ঝামেলায় পড়ে ওই সুটকেসটা দূরে কোথাও পাঠাতে পারেনি।
মেয়েটির হাতের কাটা আঙ্গুলটাতেও কিন্তু শুকনো রং লেগে আছে। স্ট্রেঞ্জ, তাই না?
স্যার, সুটকেসটার এই ছোট গোপন পকেটটাতে একটা কার্ড পাওয়া গেছে।
কই দেখি তো? কার্ডে তো দেখছি নিউ মার্কেটের ঠিকানা দেওয়া। আচ্ছা চলুন ওই দোকানে গিয়ে খোঁজ করি। আচ্ছা এই কার্ডটা দেখুন তো, এটা আপনার দোকানেই তো নাকি?
জি জি, আমার দোকানেরই কার্ড। কিন্তু কেন বলেন তো?
এই যে আমার কার্ড। এবার যা বলছি শুনুন, আপনার দোকান থেকে ব্যাগ বা সুটকেস কেনার সময় যে ক্যাশ প্রুফটা দেওয়া হয় সেখানে কি ক্রেতার নাম বা ফোন নাম্বার কিছু দেওয়া থাকে?
নাম সবসময় থাকে না, তবে দাবি কোনো ব্যাগ নিলে ওয়ারেন্টি থাকে একটা আমাদের ডকুমেন্টের খাতায়, সেটা থাকে তারিখের জন্য, যাতে ওয়ারেন্টি শেষ হয়ে গেলে কাস্টমাররা কোন ফ্রি সার্ভিস দাবি করতে না পারে।
আচ্ছা, গত এক মাসের মধ্যে এই যে এই সাইজের বা এর থেকে একটু বড় সাইজের কতগুলো সুটকেস বিক্রি করেছেন তার একটা লিস্ট দিতে পারবেন আমাকে?
জি স্যার, দিতে পারবো। আপনি একটু অপেক্ষা করুন, আমি দিচ্ছি।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই রেজিস্টার খাতার অ্যাড্রেস এর পাশে এরকম স্পেশাল লেখা কেন?
এটা আমাদের দোকানের বড় সুটকেস, সবাই ওয়াটার প্রুফ চায়, কিন্তু উনি চাইলেন যেটা পানি লাগলে নষ্ট হয়ে যাবে।
তাই নাকি? তা আপনি তখন জানতে চাননি কেন?
এমনি আমাদের এই বড় সুটকেস নিয়ে বিপদ হয়ে গেছে, কারণ অনেকদিন ধরে দোকানে পড়েছিল, বিক্রি হচ্ছিল না। যিনি কিনতে এসেছিলেন তিনি দামা দামিয়ে করেনি।
আচ্ছা, এখানে তো দেখছি গত সপ্তাহের তারিখ দেওয়া।
জি স্যার, গত সপ্তাহে ওটা বিক্রি হয়েছে, আমি নিজে বিক্রি করছি।
আচ্ছা দেখুন তো এই ছবিটা, এই সুটকেসটাই বিক্রি করেছিলেন?
জি স্যার, এইটাই, কারণ আমার দোকানে বিক্রি হয়, নিউ মার্কেটের অন্য কোন দোকানে এ ব্যাগ নাই, তাই আমি ব্যাগের ভিতরে একটা আমি কার্ড দিয়ে দিই, যাতে পরে কেউ কিনতে চাইলে সে কার্ডটা ধরে আমার দোকানে আসতে পারে।
থ্যাংক ইউ, আপনার এই কার্ডটা আমাকে অনেক হেল্প করলো। এই অ্যাড্রেসটা আমাকে লিখে দিন তো।
কুয়াশা শুনছি আমরা এক অদ্ভুত কাহিনী। একের পর এক খুন করা লাশ পাওয়া যাচ্ছে সুটকেসে, এবং আমরা দেখেছি প্রথমে যে পাঁচ বন্ধু বেড়াতে গেছে একসঙ্গে একটি ময়মনসিংহের নেত্রকোনার একেবারে সীমান্তবর্তী একটি এলাকায়, ভীষণ সুন্দর পাহাড় ঘেরা একটি জায়গায়, এবং যেখানে গিয়ে তারা বিপদে পড়েছে। সেই তারা যে গেস্ট হাউসে উঠেছিল সেই গেস্ট হাউসের ম্যানেজার তাদের বলে যে একটি সুটকেস তাদের নামে, এবং পরবর্তীতে সেখানে আমরা শুনেছি যে কি করে সেই সুটকেসটাকে তারা ফেলতে গিয়েছিল রাতে এবং ধরা পড়ে যায়, পুলিশের কাছ পর্যন্ত যায়, এবং সেখানে গিয়ে পোস্টমর্টম করে জানা যায় যে মেয়েটি খুন হয়েছে, কিশোরী মেয়েটি খুন হয়েছে, সে অত্যন্ত ভয় পেয়ে খুন হয়েছে। এবং দেখতে দেখতে এক পর্যায়ে আমরা শুনতে পেলাম যে প্রচুর এরকম সুটকেস আরও পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, এবং প্রত্যেকেই কিশোর কিশোরী, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের মাথায় বা কোথাও শরীরের কোন অংশে রং লাগা আছে, রঙের সাথে লাশগুলোর কি সম্পর্ক। এবং একটা পর্যায়ে যখন কেসের কোন সুরাহা হচ্ছে তখন স্পেশাল ব্রাঞ্চকে সিআইডি কে দেওয়া হলো এই কেসটি তদন্ত করতে, এবং আমরা দেখছি যে খুনি কোথাও না কোথাও কিন্তু একটা না একটা কোন ক্লু ফেলে যায়, যেমন ভাবে সুটকেসের একটি পকেটের ভেতর একটা কার্ড পাওয়া যায়, অর্থাৎ সেই দোকান কোন দোকান থেকে সুটকেস কেনা হয়েছিল সেটা কিন্তু জানা হয়ে গেছে। এবং আমরা শুনছিলাম গোয়েন্দা পুলিশের সঙ্গে দোকানির কথা হচ্ছে, এবং তিনি নানা রকম ভাবে ঠিকানা জোগাড় করতে চাইছেন যে কে কেনে কিভাবে, তো এরপরে কি হবে সুটকেসের দোকানের দোকানদার কি আসলে কোন হেল্প করতে পারবে এই বিষয়ে আমরা এর পরের পর্বে বাকিটা শুনব। তো ঠিক আছে বন্ধুরা, আমি আর কথা না বলি, এর পরের পর্বে আমরা সবকিছু জানতে পারবো। সঙ্গেই থাকবেন, আরো লিখতে থাকুন আমাকে যেকোনো মোবাইল থেকে 2221। খুনি হয়তো জানেই না সুটকেসের ভেতরে একটা কার্ড ছিল, জানলে অবশ্যই সরিয়ে ফেলত। গোয়েন্দা অফিসের মনে মনে খুশি হল, তবে খোঁজ খবর নেওয়ার পর তিনি বিরক্ত হয়ে গেলেন। কোন ঠিকানাটাই ভুয়া, এই নামে এই ঠিকানায় কোন লোকই নেই, অর্থাৎ খুনি আবার চোখে ধুলো দিয়েছে। তবে এটা বোঝা যাচ্ছে রঙের সাথে খুনের রিলেটেড, কারণ প্রত্যেকটা খুনের বেশিরভাগ হিস্ট্রিতেই কোনো না কোনো রং নমুনা হিসেবে ছিল। ফোন নাম্বার তো ইনভ্যালিড, তবে সিম নাম্বারটা নিয়ে খোঁজ করে দেখা গেল প্রায় 9 বছর আগে ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট এই সিম কার্ডটা কিনেছিল। কাগজপত্রে যার নাম দেয়া সে ঠিকানা ধরে অফিসের ইউনিভার্সিটির হলে গিয়ে পুরনো কাগজপত্র ঘেঁটে সেই ছাত্রের ঠিকানা বের করে তার বাসায় গিয়ে শোনেন তিনি দেশ ছেড়েছেন 5 বছর আগে। তিনি এখন থাকে ক্যালিফোর্নিয়াতে এবং তিনি একজন আর্টিস্ট। তারপর সেই বাড়ির লোকের কাছে অনুরোধ করে আর্টিস্টের মেইল অ্যাড্রেস নিয়ে আসেন অফিসার। সিম কার্ডের সেই স্টুডেন্ট তুষার সাহেব এখন লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়াতে সেটেল, কিন্তু যতটা আশা আরাফাত সাহেব করেছিলেন তার চেয়ে অনেক বেশি হতাশ হতে হলো তাকে। তুষার সাহেব মেইলে জানিয়েছেন যে সিম নাম্বারটা তার বলে ধারণা করা হচ্ছে এটা উনি কখনো ব্যবহার করেননি। সেই সময় সিম নাম্বারের শেষ ডিজিটের 132 নাম্বারের দুটো সিম কার্ড তিনি কিনেছিলেন বলে তার নামেই রেজিস্ট্রেশন করা হয়েছে। তখন একটা ফ্রি অফার চলছিল বলে তুষার সাহেব একটা সিম অর্থাৎ এই নাম্বারটা তার রুমমেটকে দিয়েছিলেন গিফট হিসেবে, আর তার সেই রুমমেটের অ্যাড্রেস এখন তার জানা নেই। তবে তিনি এটুকু জানেন যে ফ্রান্সে যে এক্সিবিশন হচ্ছে সেখানে সে আসবেই, কারণ সেখানে দেশ বিদেশের বিখ্যাত সব ছবি তিনি কালেক্ট করেন, এটা তার হবি। তাহলে কি এই কেসের মোড় অন্যদিকে ঘুরে যাবে? আরাফাত সাহেব ভাবছেন, আচ্ছা লস অ্যাঞ্জেলেসের এই আর্টিস্টটি কি খুনি? দূরে বসে সবার চোখ ফাঁকি দিয়ে তিনি খুনগুলো করাচ্ছেন? না, তাহলে রঙের নমুনাটা, বার বার লাশের রং কোথা থেকে আসছে?
দেখুন, সিম কার্ডের কাগজপত্রগুলো যে আপনার নামে, অথচ আপনি বলছেন সিমটা আপনি আপনার রুমমেটকে গিফট করেছেন, তাহলে রুমমেটের নামে রেজিস্ট্রেশন করলেন না কেন?
দেখুন, আমি ওকে সিমটা গিফট করেছিলাম, আর গিফটটা ওর জন্য সারপ্রাইজ ছিল, কাজে ওর নামে রেজিস্ট্রেশনের প্রশ্নই আসে না। আর এইসব প্রশ্ন আসছে কেন?
আমরা কেন এত প্রশ্ন করছি সেটা তো আপনাকে আমরা আগেই মেইলে জানিয়েছি।
সে সময় দুইটা সিম আমি কিনেছি, এটা সত্যি। আর ওই যে নাম্বারটা লাস্টে যে 2, সেটা আমারই ছিল, আমার বোন নাম্বারটা এখনো ব্যবহার করছে, আপনি চাইলে খোঁজ নিতে পারেন।
আচ্ছা, আপনার ওই বন্ধুর সঙ্গে লাস্ট কবে কথা হয়?
এই তো মাস দেড়েক আগে, ফ্রান্সের ওই এক্সিবিশনটা নিয়েই। আমার ছবি যাচ্ছে কিনা, আমি যাব কিনা, এইসব জানতে চেয়েছিল।
আচ্ছা, আপনার বন্ধু যে এক্সিবিশনে যাবে এটা শিওর?
জি, ছবি সংগ্রহ করা এসআর এর একটা হবি, দেশ বিদেশের নানা ছবি তার সংগ্রহে আছে। আর আপনারা যে বিষয় নিয়ে ওকে সন্দেহ করছেন, আমার মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে।
সেটা যথাসময়ে বোঝা যাবে, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ।
তুষারের কথা প্রমাণ করার জন্য 9 বছর আগে সমস্ত রেকর্ড বের করেছেন, আর তখনই তার মনে হল বাকি আর একটা নাম্বারের রেকর্ড থেকে অনেক কিছু পাওয়া সম্ভব। গত 1 মাসের রেকর্ড থেকে দেখা যাচ্ছে একটা 3টি নাম্বারে ফোন করা হয়েছে, আর একটা বাইরের নাম্বারে। বাইরের নাম্বারটা ফ্রান্সের। আরাফাত সাহেব ফ্রান্সে যোগাযোগ করে জানতে পারল প্রয়োজন মতো এই নাম্বার থেকে যোগাযোগ করা হয়, আর তাদের দরকার পড়লে লোক পাঠাতে হয়, কেননা ছবি সংক্রান্ত বিষয় নিয়ে আর্টিস্ট ফোনে কথা বলেন না। গোয়েন্দা অনেক কৌশল করেও এসআর এর অ্যাড্রেস বের করতে পারল না। একই কথা ওরা বারবার বলছে, ওরা জানে না। সমস্ত হিসাব নিকাশ করে গোয়েন্দা আরাফাত সাহেব ভাবছেন এবার একটা প্রমাণের অপেক্ষা, খুনিকে খুব তাড়াতাড়ি ধরা পড়তে হবে। মনে মনে আরাফাত সাহেব সব গুছিয়ে নিয়েছে।
আসুন আসুন, কি খবর বলুন তো।
স্যার, মেইল ও ফোনে আমার তুষার সাহেবের সঙ্গে যোগাযোগ হয়েছে।
কোন ক্লু পেয়েছেন নাকি?
আসলে ঠিক ক্লু নয়, এবার মনে হচ্ছে খুনি ধরা পড়বে, কারণ তুষার সাহেবের তথ্য অনুযায়ী যাকে আমরা সন্দেহ করছি তিনি যদি ওই একই আর্টিস্ট এসআর হন, তবে অবশ্যই ফ্রান্সের এক্সিবিশনে তিনি যাবেন, কারণ তিনি বিভিন্ন দেশে ছবি পাঠান, আর ফ্রান্সের এক্সিবিশনে এসআর যে যাবে তুষার সাহেব এটা জানেন। কাজেই আমরা প্রথমে এয়ারপোর্ট এবং পরে ইমিগ্রেশনের পয়েন্টগুলোতে বিশেষ টিম নিয়োগ করব।
ওকে, অল দ্য বেস্ট।
গোয়েন্দা টিম খোঁজ খবর নিয়ে জাল বিছিয়ে বসে আছে, কিন্তু এমন কেউ দেশ ছেড়ে যাননি যার সঙ্গে কোনো পেন্টিং আছে বা যার নাম এসআর। অফিসার বুঝতে পারছে না কেসটা নিয়ে কোন দিকে এগোবে। কখনো কখনো মনে হচ্ছে খুনিকে খুব সহজেই ধরা যাবে, আবার কখনো মনে হচ্ছে কেসটা শুধু অতলেই তলিয়ে যাচ্ছে। এমন সময় মোবাইল ফোনটা বেজে উঠল।
হ্যালো, জি সাবি সাহেব বলুন।
স্যার, আমরা একজন স্প্যানিশ লোককে বিমানবন্দরে আটক করেছি এবং ওনার সঙ্গে একটা বিশাল সাইজের পেন্টিং। আপনি এক্ষুনি আসুন স্যার।
তাই নাকি, ঠিক আছে আমি এক্ষুনি আসছি।
লোকটিকে দেখে অফিসার অবাক হননি, তবে ভীষণ অবাক হয়েছেন ছবিটা দেখে। ছবিটা সেই মেয়েটার যার লাশের সঙ্গে পলিথিনে কাটা আঙুলগুলোও দেয়া হয়েছিল। মেয়েটির চোখে মুখে প্রচন্ড ভয়, আর ভয়টা যে রং দিয়ে ক্যানভাসে আঁকা যায়, ছবিটা না দেখলে আরাফাত সাহেব বিশ্বাস করতেন না। অনেক জিজ্ঞাসাবাদের পর স্প্যানিশ লোকটি মুখ খুললেন। তিনি বললেন, ছবিটির পেছনে মিস্টার ডেকানের সাইন দেয়া, অর্থাৎ তার নামে ছবিটি এক্সিবিশনে যাবে। ছবিটা তিনি এখনকার একজন আর্টিস্টের কাছ থেকে কিনেছেন। বিষয়টা যেন গোপন থাকে সেজন্য মিস্টার ডেকান এই স্প্যানিশ লোকটিকে পাঠিয়েছেন। উনি মিস্টার ডেকানের বিশ্বস্ত স্টুডেন্ট। অবশেষে স্প্যানিশ লোকটিকে সঙ্গে নিয়ে আরাফাত সাহেব সেই আর্টিস্টের বাড়িতে গেলেন। আর্টিস্টের নাম এসআর। এসআরের বাড়ি গুলশানে, ছোটখাটো একটা সাধারণ বাড়ি। তিনি দরজা খুলে দিলেন, তিনি এসআর। ভদ্রলোকের গায়ের রং তামাটে, চোখগুলো কেমন ধূসর, দেখে মনে হচ্ছে ওনার ঘুম ঠিক মতো হয় না। তবে উনি চমকে গেলেন না।
আচ্ছা, আপনি তাহলে এসআর?
ঠিক, কেন বলুন তো, দেখুন এই ছবি সংক্রান্ত বিষয় এসেছেন তো, আমি কিন্তু এখন ছবি টবি আঁকতে পারবো না।
কেন?
আমার কাছে কোনো মডেল নেই, এছাড়া আমি আমি কিছুদিনের জন্য ফ্রান্সে যাচ্ছি।
স্যার, আমি আপনাকে গ্রেফতার করতে এসেছি। বাইরে মিস্টার ডেকনের স্টুডেন্টের সঙ্গে আমার পুরো টিম রয়েছে, আপনি ইচ্ছা করলেই কিন্তু পালাবার পথ নেই।
পালাবো? আমি পালাবো? না 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 না, আমি পালাবো না, কিন্তু আমার অপরাধ।
আপনার অপরাধ আপনি জানেন না বুঝি? আপনি একজন খুনি।
কি বললেন? আমি খুনি? আমি আমি শিল্পী, আমি প্রাণ দেই, আমি খুনি? না 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 না, আমি খুনি না, আমি তো খালি ওই ওই মডেল, আমার মডেল, ওই মডেলের অভিব্যক্তি চাই। আপনি কখনো একটা ফুলের ছবি তুলেছেন? কখন তুলেছেন? যখন ফুলটা ফোটে? ওরা তো ফোটেনি, ওদেরকে আমি ফুলের মতো ফুটতে বাধ্য করেছি মাত্র। আমি খুনি নই। আমার কি অপরাধ এটাই যে আমি ওদের ওই ভয়ের সময় অভিব্যক্তিটা নিতে চেয়েছি? ওদের মৃত্যুর সময় একটা মানুষের চোখ দেখেছেন কখনো আপনি? আমি দেখেছি, আমি বারবার দেখতে চাই, আপনাদেরকে দেখাতে চাই ছবি এঁকে ওটা, এটাই আমার অপরাধ।
সব দেখা যাবে, সবকিছুই কোর্টে গিয়েই বুঝবেন।
আমি আমি খুনি নই, আমি খুনি নই, আমি একজন শিল্পী, আমি রং তুলি কোথায়? আপনি তো দাঁড়ান, আমি আবার আমার রং তুলি ক্যানভাস ছাড়া কোথাও যাই না।
আমি আপনার সঙ্গে যাব, আপনাকে কোন ধরনের চালাকি করবার সুযোগ আমি দেব না।
ড্রয়িং রুম থেকে বারান্দার দিকে যেতে একটা সিঁড়ি মতো যা দিয়ে নিচে নামা যায়, অর্থাৎ এসআর এর একটা গোপন ঘর নিচে রয়েছে। অফিসার পেছন পেছন যাচ্ছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে উনি রীতিমতো অবাক হয়ে গেছেন, কারণ তিনি যা দেখতে পেলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। অপূর্ব সুন্দর একটা বিশাল হল ঘর, দেখে মনে হচ্ছে এটা আর্ট গ্যালারি। অসংখ্য পেইন্টিং দেয়াল জুড়ে আর প্রচুর রং তুলি ছড়ানো ছিটানো, আর গ্যালারির ডান পাশে একটা ছোট্ট স্টোর রুম মতো যার মধ্যে রয়েছে বিশাল বিশাল সাইজের ক্যানভাস আর সুটকেস। আরাফাত শেখ কৌতূহল চেপে রাখতে পারলেন না।
সর্বনাশ, আপনি শুধুমাত্র ছবি আঁকার জন্য এতগুলো খুন করেছেন?
আমি তো আপনাকে বলেছি আমি ইচ্ছে করে খুন করিনি, আমি আমি শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। কিন্তু ভয়ের সময় মানুষের যে পরিবর্তন হয় না, সেটাই আমি আঁকতে চেয়েছি। কিন্তু প্রতিটা বাচ্চা তো কিন্তু না খালি হার্ট অ্যাটাক করে মারা যেতে থাকে, আমি তখন কি করব? তাই লাশগুলোকে সরানোর জন্য ওই সুটকেসের কথাতে মাথা এসেছে।
তাই বলে আপনি একটার পর একটা এরকম ক্রাইম করেছেন?
আমি আমি কি করবো, আমি তো ভেবেছিলাম ওই ছবি আঁকা বাদ দিয়ে দেবো, কিন্তু প্রথম ছবিটা এত এত মানুষ সম্মানিত করল না, আমি আসলে লোভটা ছাড়তে পারিনি।
আমি তো শুনেছি যতদূর সম্ভব আপনি ছবিতে আপনার সাইনটাও কখনো দেন না, তাহলে কি টাকার জন্য নিজের সাইনটাও বিক্রি করে দেন?
আমি কখনোই ডান হাতে তো ছবি আঁকি না, যারা ক্লায়েন্ট তারা জানেন আমি লেফট হ্যান্ডেড। পৃথিবীর এমন কোন সাইন নেই যে আমি লেফট হ্যান্ডে নকল করতে পারি না। এ পর্যন্ত যারাই আমার কাছ থেকে ছবি কিনেছেন না, তাদের সাইনটাই আমি করে দিই।
স্ট্রেঞ্জ, আপনি ছবি আঁকেন বাম হাতে?
জি।
অবশেষে সেপ্টেম্বরের ২৪ তারিখ এসআরকে গ্রেফতার করা হল এবং এসআরের সমস্ত বিষয় স্টাডি করে যে কেস হিস্ট্রি পাওয়া গেল তা হচ্ছে, এসআর তার এক দূরসম্পর্কের মামার কাছে মানুষ হয়েছে। ছোটবেলা থেকেই ছবি আঁকার ঝোঁক ছিল এবং সবার লেখা নকল করতে পারতেন। ঢাকা ইউনিভার্সিটির ফাইন আর্টস এ পরীক্ষা দিয়ে চান্স পায়নি, তবে ফাইন আর্টস স্টুডেন্টদের অনেক কাজ অর্থাৎ ছবি দেখে এঁকে দিত, আর তার বিনিময়ে সে হলে থাকার সুযোগ ও খাওয়া পড়ার একটা ব্যবস্থা করে নিয়েছিল। দিনের পর দিন এসআর অন্যের জন্য ছবি এঁকেছে, হলে থাকাকালীন সে রিকশার পেছনের অনেক পেইন্টিংও করেছে। এভাবেই তার দিন চলত। একসময় তার এক বন্ধুর অর্থাৎ তুষারের সূত্রে একজন বিদেশি চিত্রশিল্পীকে একটা ছবি এঁকে দিয়ে এসআরের জীবনের মোড় ঘুরে যায়। দেশ বিদেশ থেকে অর্ডার আসতে শুরু করে। জাপানি এক চিত্রশিল্পী এসআরের কাছে একটি ভয়াত্ম মুহূর্তের ছবি চান এবং প্রচুর টাকা তাকে দেয়া হয়, এবং এসআর সেবারই প্রথম টোকাই শ্রেণীর একটি মেয়েকে ধরে নিয়ে আসে তার ছবির মডেল করার জন্য। মেয়েটিকে ধারালো ছুরি দিয়ে ভয় দেখালে মেয়েটি হার্টফেল করে মারা যায়, আর যে ছবিটা এসআর ক্যানভাসে বন্দি করে সেটা দেখে মানুষকে ভয় দেখানো এসআরের নেশা হয়ে গেছিল। সে বিভিন্ন টোকাই শ্রেণীর ছেলে মেয়েদের ধরে ধরে নিয়ে আসত এবং ভয় দেখিয়ে সে ছবিটা এঁকে ফেলত। একসময় এসআর মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে থাকে, যার ফলে কোনো বাচ্চা যখন কিছুতেই ভয় পেত না তখন দিশেহারা হয়ে বিভিন্নভাবে ভয় দেখিয়ে, যেমন বিষাক্ত সাপের ছোবল অথবা হাত পায়ের আঙুল কেটে, কখনো আগুনে জ্যান্ত কোনো প্রাণী মেরে বা জবাই করে খুন করত।
মৃত্যুর ঠিক আগের মুহূর্তের ভয়টা চেহারাটা একবার দেখলেই এসার হুবহু সেটাকে ক্যানভাসে বন্দি করে ফেলতে পারত। সমস্ত সাক্ষী ও প্রমাণ পাওয়ার পর জানুয়ারির 13 তারিখ এসারের ফাঁসির রায় ঘোষণা হল। অদ্ভুত শান্ত ধূসর চোখে কারাগারে বন্দী এসার তার নিজের মৃত্যুর দিন গুনছে। ফাঁসির দণ্ডের বিরুদ্ধে তার কোনো আবেদন বা নিবেদন করার মতো কেউ ছিল না, এমনকি সে নিজেও তা চায়নি। বরং একটা তীব্র আকর্ষণ তাকে আচ্ছন্ন করে রেখেছে। নিয়ম করে প্রতিদিন কারাগারে একজন ডাক্তার ফাঁসির এই আসামিকে দেখে যেতেন এবং লক্ষ্য করলেন যতই ফাঁসির দিন এগিয়ে আসছে ততই তার চোখ চকচক করছে। হয়তো বেঁচে থাকার বাস্তব কামনা তাকে আস্তে আস্তে গ্রাস করছে। হঠাৎ একদিন এসার গোয়েন্দা অফিসার আরাফাতের সঙ্গে দেখা করতে চাইল।
আচ্ছা, আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, বিশেষ কোনো কারণ আছে কি?
স্যার, আজ জানুয়ারির 8 তারিখ, 13 তারিখে আমার ফাঁসি। আমি আমার মৃত্যুর আগে ইচ্ছা অনুযায়ী ওই ফাঁসির মঞ্চটা একবার ব্যাপার দেখতে দেখতে চাই। আর আমার কিছু আবদার আছে, একটু লিখে দিচ্ছি, আপনি এগুলো একটু আনেন না। বেশি কিছু না, একটা ইজেল, একটা ক্যানভাস, একটা কালো কাপড়, কিছু হল কালার তুলি তুলি আমার কাছে আছে, ওগুলি একটু ব্যবহার করতে দিন।
দেখুন, ওসব রং, ক্যানভাস এসবের ব্যবস্থা আমি করে দিতে পারবো, কিন্তু ফাঁসির মঞ্চ দেখানো এটা আমার পক্ষে সম্ভব না, এটা আইন বিরোধী। সবকিছুর একটা নিয়ম কানুন আছে না? আর তাছাড়া আমি যে চাকরিটা করি সেখানে নিয়মের বাইরে যাওয়া কখনোই সম্ভব না।
নয় তারিখ ভোরে এসার একটা স্বপ্ন দেখল। এসারকে গোসল ও অজু করিয়ে মৌলবী তওবা পাঠ করাচ্ছে। এসারকে ফাঁসির কাষ্ঠ থেকে গর্তের মধ্যে ফেলে দিল। দড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ এসারের কাছে এসেছে। গর্তের ভেতরে দেহের তীব্র ছটফটানি সে অনুভব করছে। এসারের ফাঁসি সুষ্ঠুভাবেই হয়ে গেল। প্রচন্ড ভয় পেয়ে এসারের ঘুম ভেঙে গেল। আজান হচ্ছে, অর্থাৎ ভোর। তখনই এসার ক্যানভাসের সামনে এসে দাঁড়িয়েছে। কালি ক্যানভাসটা আরাফাত সাহেব পাঠিয়েছেন, সঙ্গে রং, তুলি, ইজেল, কালো কাপড়, সমস্ত কিছু। আশ্চর্য, মৃত্যুর আগে সব যাওয়া সহজ হয়ে যায় বোধহয়। কিন্তু এসার আঁকতে পারেনি। জানুয়ারির 13 তারিখে এসারের ফাঁসি হয়ে গেল। ফাঁসির 1 ঘন্টা পর পোস্টমর্টম করে দেখা গেল এসার প্রচন্ড ভয় পেয়ে হার্টফেল করে মারা গেছে। সাধারণত ফাঁসিতে ঘাড়ের কাছে মেরুদণ্ডের হাড় বিচ্ছিন্ন হয়ে সঙ্গে সঙ্গে ব্যক্তির মৃত্যু হয়। মৃত্যুর আগে এসআর আরাফাত সাহেবকে একটা চিরকুট দিয়ে গেছেন। চিরকুটে লেখা ছিল,
কালো কাপড় ঢাকা একটা ক্যানভাসটা আমার আমার ফাঁসির পর করবে। আর একটা কথা, এই ছবিটা না আমি আমার ডান হাতে এঁকেছি, আর তাই প্রথমবারের মতো আমি আমার নিজের সাইন দিয়েছি, দেখবেন একটু। হ্যাঁ,
কালো কাপড়টা সরিয়ে স্তব্ধ হয়ে গেলেন। এটা এসারের নিজের মুখের একটা ছবি, ফাঁসির ঠিক আগের মুহূর্তের ভয়ার্ত একটা চেহারা। ফাঁসি মঞ্চে এসার দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ছবিটা ছবি নয়, বাস্তব। হাত দিলেই ছবির মানুষটাকে রক্ত মাংসের মানুষের মতো স্পর্শ করা যাবে। ভয়কেও ক্যানভাসে আটকে ফেলা যায়, এও সম্ভব এভাবে। ছবিটার নিচে গোটা গোটা অক্ষরে বাংলায় লেখা, মোহাম্মদ সুরুজ মিয়া।
কুয়াশে আজকে চমৎকার এক কাহিনী শুনলাম, অসম্ভব রহস্যময় এক কাহিনী, অদ্ভুত এক কাহিনী। ভয়কেও যে ক্যানভাসে এভাবে আটকে ফেলা যায় আমি অন্তত আগে কখনো শুনিনি। ভয়ের অভিব্যক্তিকে আটকে ফেলার জন্য একজন শিল্পী কি করে এত নিষ্ঠুর কাজ করতে পারে। এবং সবশেষে আমরা দেখলাম যে সে মারা যাবার আগে যখন সে স্বপ্নে দেখেছিল, কারণ সে ফাঁসির মঞ্চের মঞ্চটা একবার দেখতে চেয়েছিল, কারণ তার শেষ ইচ্ছা ছিল যে সে একটা ছবি এঁকে যাবে, আর সে যখন স্বপ্নে দেখেছিল, এবং আমরা আগেই শুনেছি যে স্যার একবার কোনো কিছু দেখলে মনের মধ্যে তার গেঁথে যেত এবং সেটা সে আঁকতে পারত। তো যেটা হলো যে স্বপ্নে সে দেখেছিল সে যখন মরার আগে অর্থাৎ ফাঁসির আগে ফাঁসি মঞ্চে দাঁড়িয়েছে এবং সে শেষ মুহূর্তে তার যে ভয়াক্ত চেহারা সেটা সে এঁকে রেখে গেছে, এবং এই প্রথম সে ডান হাতে নিজের নাম লিখে গেছে সুরুজমিয়া, অর্থাৎ তার আসল নাম ছিল সুরুজমিয়া। খুবই চমৎকার একটি গল্প, লিখেছেন মাকসুদা রহমান মেঘনা অর্থাৎ মেঘনা রহমান, আর গল্পের নাম হচ্ছে সুটকেস। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তার আগে জানিয়ে দিচ্ছি, নাট্যাংশ পরিচালনা করছেন শেগুফতা আবিদ, এবং সাউন্ড অসাধারণ সাউন্ড শুনেছেন, সে সাউন্ড এডিটর ছিলেন খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম বলে দিচ্ছি, পাঁচ বন্ধুর চরিত্রে আকাশের চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয়, ওয়াসির চরিত্রে আপেল, অনি চরিত্রে শান্ত, অলি শাড়ি, আপন কুমকুম, ম্যানেজার বাবু চরিত্রে খালিদ, পুলিশ মঞ্জু, আর পুলিশের ডিআইজি মঞ্জুর, গোয়েন্দা অফিসার আরাফাতের চরিত্রে অভিনয় করেছেন অরণ্য শান্ত, দোকানদার জব্বারের চরিত্রে অভিনয় করেছেন নাজিম, তুষার সাহেব করেছেন জেমস টুটুল মন্ডল, গোয়েন্দা টিমের সাব্বিরের চরিত্রে অভিনয় করেছেন ইয়াহিয়া, এবং এসআরের চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয়, অর্থাৎ প্রত্যয় দুটো চরিত্রে অভিনয় করেছে, ব্রিলিয়ান্ট পারফরমেন্স। এবং থ্যাংকস টু এভরিওয়ান, থ্যাংকস টু কুয়াশা টিম, এবং স্পেশালি মাসুদুর রহমান মেঘনাকে। আর যারা আছেন আমার সঙ্গে এই মুহূর্তে, অনেকে SMS পাঠিয়েছেন, অনেকের কাছে খুবই ভালো লেগেছে, আমি পড়ছি এই মুহূর্তে SMS দেখতে পাচ্ছি, যার তার নাম হচ্ছে তামজিদ, কালীগঞ্জ থেকে লিখেছে, আপু গল্পটা অনেক এনজয় করেছি, কুয়াশা ইজ দ্য বেস্ট, আই লাভ ইউ আপু, থ্যাংক ইউ। রাজু লিখেছে, আপু আমি তারারাম পামে আসতে চাই, অনেকদিন ধরে নাম্বার পাঠাচ্ছি, কল মি প্লিজ। আচ্ছা আমি ডেফিনেটলি তোমাকে ফোন দিব, ডোন্ট ওয়ারি, আমি কথা দিচ্ছি আজকে। আচ্ছা সোহেব লিখেছে, পাঁচ ফ্রেন্ড কই গেল, আচ্ছা পাঁচ ফ্রেন্ড শেষ পর্যন্ত থাকবে কেন, তাদের তারা ওই পর্যন্ত ছিল তাদের চরিত্রগুলো, তারপরে তাদের কাজে, তারপর তো চলে গেছে পুলিশের হাতে কেসটা, সেখানে তাদের কোন ভূমিকা ছিল না, এটা তো বোঝাই গেছিল। বাঘেরহাট বয় লিখেছে, শামিন আপু আপনার সবগুলো শো আমার শোনা হয় এবং দারুণ লাগে, আপনার কণ্ঠ অনেক সুইট, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় লিখেছে, চিটাগং থেকে অসাম স্টোরি আপু। আর মমিন খান লিখেছে, মমিন খান শুভ নিউ মার্কেট থেকে, আপু গল্পটা অনেক ভালো লাগলো, এমন গল্প শোনানোর জন্য অনেক অনেক থ্যাংকস আপু, আই লাভ ইউ আপু, আই লাভ এবিসি রেডিও, থ্যাংকস কুয়াশা টিম। সুফল চাকমা খাগড়াছড়ি থেকে লিখেছে, অনেকদিন পর অসাধারণ একটা গল্প শুনলাম, থ্যাংকস কুয়াশা টিম। শামিন আপু আজকের কাহিনীটার তেমন ভয় লাগেনি, একটা ভয়ানক সাউন্ড শোনাও যেন সবাই ভয় পেয়ে যাবে, ভয় লাগেনি, আজকে তো রহস্য ব্যাপার ছিল, খুব ভয়টা কেমন গা ছমছমে ভাব ছিল, সবসময় ভূতের ভয়ে ভূতের গল্প থাকবে নাকি, কুয়াশা কখনো এরকম ছিল যে শুধু ভূতের গল্প আমি শোনাব। উজ্জ্বল দাস পোদ্দার লিখেছে ধানমন্ডি থেকে, আমার মায়াবি শর্মিন আপু, তোমার ভয়েসটা অনেক সুইট, কুয়াশার আজকের স্টোরিটা খুব কষ্টের ছিল, আই লাভ ইউ শর্মিন আপু, ট্রু ট্রু মানে কষ্টের ছিল সেটা ট্রু, আপু স্টোরিটা অনেক ভালো হয়েছে, থ্যাংকস। এটা লিখেছে সাব্বির। অক্সিজেন ফ্রম নারায়ণগঞ্জ থেকে লিখেছে, শামিন আপু অনুষ্ঠান অনেক ভালো লাগছে, আপু তুমি আমার কে শীতকুল কেমন নাম হলো, আচ্ছা হাই আপু আমি চামিলি, আজকের স্টোরিটা ভেরি এক্সাইটিং, এমনও কি হতে পারে, থ্যাংকস এরকম স্টোরি শোনানোর জন্য। আপি আমি নাসিরাবাদ চিটাগং থেকে শুনছি, আজকের স্টোরিটা চরম, অ্যান্ড আমি তোমার শো গুলা খুব লাইক করি, আই এম আ বিগ ফ্যান অফ ইউ, তানজির রহমান, থ্যাংক ইউ তানজির রহমান। তাসনিয়া লিখেছে, আপু ভেরি ইন্টারেস্টিং, ওকে। আপন লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আপু আমার গার্লফ্রেন্ড বৃষ্টিবার SSC এক্সাম দিচ্ছে, সে কুয়াশা শুনছে, তাকে বেস্ট অফ লাক বলে দেন, ওকে বেস্ট অফ লাক বৃষ্টি, ভালো করে পরীক্ষা দাও। তুষার লিখেছে, আমি কিন্তু বাংলাদেশে আপু স্টোরিটা কি ট্রু জানি না, তুমি সাবধানে থাকো, না স্টোরিটা ট্রু না, তবে এরকম কাহিনী অনেক আছে, এরকম অনেক ছবি হয়েছে, এরকম মানসিকভাবে অসুস্থ অনেক মানুষই আছে যারা এই ধরনের কাজ করেছেন। জ্যাক দ্য রিপার যে ধরা পড়েনি কিছুদিন আগে, এখন জ্যাক দ্য রিপারের গল্প করতে গেলে অনেক লম্বা সময় লাগবে, তো আমরা কেন কুয়াশায় জ্যাক দ্য রিপারের কথা শুনবো না, হয়তো একদিন শুনব, দেখা যাক সামনে। ওকে, হাই আপি, আমি তীর্থ ফ্রম চিটাগং। আমি সাধারণত মার্ডার কেসের স্টোরি পছন্দ করি না, বাট আজকে স্টোরিটা কেমন জানো তাই মিস করলাম না। রিয়েলি থ্যাঙ্কস ফর দিস স্টোরি। ওকে, হাই শামিন আপু, কেমন আছো? আমি রেগুলার কুয়াশা শুনি, বাট আজ প্রথম SMS করলাম, আমার মেসেজটা অবশ্যই পড়বে। আই লাভ কুয়াশা অ্যান্ড ইউ, জ্যোতি গাজীপুর থেকে। হৃদয় খান ঢাকা কোনাপাড়া থেকে লিখেছে, তার বয়স হচ্ছে 16। আপু তুমি কেমন আছো? দিস ইজ মাই ফেভারিট শারমিন। আমি 5,000 টাকা পেয়েছি আপু। ওকে, তুমি সেদিন বন্ধুদের সাথে বাজি লেগেছিলে যে আমি যদি তোমার SMS পড়ি তাহলে তোমার বন্ধুরা তোমাকে 5,000 টাকা দেবো। তুমি 5,000 টাকা পেয়েছ, আমাকে মিষ্টি খাওয়াতে হবে তোমার। ওকে, হৃদয় লিখেছে চিটাগং থেকে, হ্যালো আপু কেমন আছো? কুয়াশা আর আজকে স্টোরিটা ভেরি ভেরি নাইস অ্যান্ড ইউর ভয়েস ইজ মোস্ট বিউটিফুল দেন এনি আদার ভয়েস ইন এনি FM। না, একটু বেশি হয়ে গেল, আমি এরকম SMS আর পড়বো না, এগুলোর কথা কেউ লিখবে না। মুবিন লিখেছে ফ্রম ঢাকা গ্যান্ডারিয়া থেকে, আমার ফেভারিট শো হলো কুয়াশা, অ্যান্ড আমি আর আমার ভাই রেগুলার কুয়াশা শুনি, অনেক ভালো লাগছে, ধন্যবাদ। বর্ষা লিখেছে সাভার থেকে, কেমন আছো আপু? আমার ভাই সেতুকে হাই বলে দাও। ওকে, হাই সেতু। তাসনিয়া লিখেছে চিটাগং থেকে, আপু অনেক ভালো লেগেছে, থ্যাংকস কুয়াশা টিম কে এত নাইস একটা জিনিস উপহার দেবার জন্য। ওকে, মমিন খান শুভ এটা পড়েছি, একই SMS কয়েকবার এসে গেছে। অনু লিখেছে মিডফোর্ড থেকে, আপু গল্পটা এইভাবে মোড় ঘুরবে বুঝতেই পারিনি, জাস্ট অন্যরকম অ্যান্ড সো ইন্টারেস্টিং। জুবাইর লিখেছে মিরপুর থেকে, কাহিনীটা জাফর ইকবালের প্রেত গল্পের মতো লাগলো, আমি প্রেতটা পড়িনি তাই বলতে পারবো না। প্রাণ পাখি চিটাগং থেকে লিখেছে, হাই আপু কেমন আছো? আমি আর আমার পাখি একসাথে তোমাকে শুনছি, থ্যাংকস কুয়াশা টিম। হাই আপি, আমি তীর্থ, ও আচ্ছা এটা পড়লাম। সুলেমান লিখেছে টাঙ্গাইল থেকে, লিখেছেন তিনি ট্রাক ড্রাইভার, আমি ঢাকা থেকে FM শুনছি, যাবো ফেনি, সব থেকে বেশি ভালো লাগলো আপু আজকের কুয়াশা, থ্যাংক ইউ সলমান ভাই। মুফরাত লিখেছে চিটাগং থেকে, শ্রামীন আপুকে আগামীকাল ন্যাশনাল চিলড্রেন্স ডে এর শুভেচ্ছা। ওকে, তোমাকেও। চন্দ্রা লিখেছে ডিফারেন্ট, দি স্টোরি ইজ ডিফারেন্ট। কুষা কি জায়গা, হিমাদ্রি শেখর লিখেছে এট লাস্ট ভেরি গুড স্টোরি। ওকে, থ্যাংকস টু কুয়াশা, ওয়েটিং ফর আ ফেমাস স্টোরি। হ্যাঁ, আসছে সামনে, আগামী সপ্তাহে না তার পরের সপ্তাহে খুব জনপ্রিয় একটি কাহিনী শুনতে পাবে কুয়াশায়। অর্থাৎ কুয়াশার 100তম এপিসোড হচ্ছে বোধ হয় 2 সপ্তাহ পরে, তখন শুনতে পাবে। মাই নেম ইজ সাফিয়া, বাড়ি চিটাগং। ওয়াও, খুনি কিন্তু সহজে ধরা পড়বে, আচ্ছা বেশ আগে আসা। আপু আমি রাব্বি, তোমাকে থ্যাংকস, ABC রেডিও শুনি আপু তোমার জন্য, তুমি ভালো থেকো, তুমিও ভালো থাকো রাব্বি। রুবেল লিখেছে রাঙামাটি থেকে, আজকে ফার্স্ট কুয়াশা শুনছি, দারুণ স্টোরি আজকে প্রেজেন্ট করেছে শ্রামীন আপু। ওকে, সন্দীপ গাল লিখেছে কুয়াশা স্টোরি ইজ ভেরি অসম, থ্যাংকস ABC রেডিও, মেনি মেনি থ্যাংকস। ওকে, জিহাদ লিখেছে কেরানীগঞ্জ থেকে, আমি মিশকাত শাকওয়াত জুয়েল মিলে কুয়াশা শুনছি, আই লাভ ইউ আপু, আজকের গল্পটা অসম হয়েছে, থ্যাংক ইউ। অরিন লিখেছে ফার্মগেট থেকে, অনেকদিন পর মার্ডার কেস শুনতে মন চাইছিল, অনেকদিন ধরে আছে, এটা বোধহয় লিখতে চেয়েছিল কিন্তু অন্যরকম এসেছে, যাই হোক, থ্যাংক ইউ শারমিন আপু অ্যান্ড কুয়াশা টিম। জাহিদুল ইসলাম অন্তর জামালপুর থেকে লিখেছে, আপু ভূতের গল্প ভালো লাগে না, গোয়েন্দা গল্প অনেক ভালো লাগে, আজকের গল্পটা অনেক ভালো লেগেছে, থ্যাংকস ABC। বর্ষা লিখেছে সাবার থেকে, কেমন আছো আপু? আমার ভাই, আচ্ছা এটা একটুকে পড়লাম, সেটুকে হাই বলে দেওয়ার কথা। সজীব লিখেছে আপু আইডিয়া অফ দ্য স্টোরি হ্যাজ কোন, না আমার মনে হয় না তুমি যেটা লিখেছো সেটা একেবারে সঠিক নয়। তাসনিয়া অ্যান্ড তাসিন লিখেছে চিটাগং থেকে, আপু কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম, উই লাভ কুয়াশা অ্যান্ড আমরা কুয়াশার বুকটা কিনেছি, অনেক ধন্যবাদ। কুয়াশার বইয়ের 3rd এডিশন বাজারে আছে, তাও বোধহয় শেষের পথে। ওকে, কিন্তু একজন লিখেছেন নোয়াখালীতে পাওয়া যাবে কিনা। নোয়াখালী শুধু নোয়াখালী না, বাংলাদেশের রানা যেখানে আছে সব জায়গায়, যেখানে বইয়ের দোকান আছে সব জায়গায় কুয়াশা পাওয়া যাচ্ছে, কুয়াশার বইটি পাওয়া যাচ্ছে। কে কে তনয় লিখেছে, আমি নেত্রকোনা থেকে বলছি, ভেরি নাইস স্টোরি আজকের কুয়াশার, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো লাগলো আপু, থ্যাংকস আ লট ফর দিস স্টোরি। আচ্ছা, এটা লিখেছে রাজীব ফ্রম কক্সবাজার থেকে। সবুজ লিখেছে অনেক ভালো লেগেছে। ড্রিম গার্ল লিখেছে সাবার থেকে, আয়েশা আমিন আপনি যান কেমন আছো, আমার মনে হয় কেমন আছো, আমার মনে হয় কোথায় গেল, আমার মনে হয় কোন কিলার এই কাজ করেছে। রংপুর বাই লিখেছে, হ্যালো শামিন আপু, তোমার ডান পায়ের সাথে দেখো তো একটা ব্রিফ কেস পরে আছে নাকি, আল্লাহ তাই তো, টাকা ভর্তি ব্রিফ কেস, থ্যাংক ইউ সো মাচ রংপুর বয়, কারণ ব্রিফ কেসের মধ্যে কখনো লাশ থাকবে না, সুটকেসে থাকতে পারে। আপনি যদি সুটকেস লিখতেন আমি ভয় লাফিয়ে উঠতাম, আমি এখনই স্টুডিও থেকে বের হয়ে যেতাম। ব্রিফ কেস শুনে খুশি লেগেছে, আমি সত্যি সত্যি টাকা ভর্তি একটা ব্রিফ কেস পেলাম, যারা শুনছেন উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারেন। ওকে, মাহবুব লিখেছে আগ্রাবাদ থেকে, লিখেছে চাঁদ মামাটা হাসছে দেখো আপু তোমার দিকে চেয়ে, রাত জাগা ওই পাখিরা উঠবে এবার গে, জোনাকি রাখি গান গেল কান পেতে তাই শুনি আর বাকিটা আসেনি। বিথি লিখেছে ড্যামরা থেকে, আপু আমি তোমার নতুন বন্ধু, আমাকে প্লিজ ওয়েলকাম করো। ওকে, স্বাগত বিথি। হ্যালো শারমিন আপু, 100 এপিসোড নিয়ে কি প্ল্যান আছে, হোয়াট ইজ দ্য স্পেশাল প্ল্যান অ্যাবাউট 100 এপিসোড, প্লিজ টেল আস, উই আর ওয়েটিং ফর ইউর। বাকিটা আসেনি, বলে দিলাম তো 100তম এপিসোড নিয়ে একটা দারুণ প্ল্যান আছে, সেটা শুনতে পাবে যখন 100তম এপিসোড হবে, অর্থাৎ আর এর পরের পরেরটা বোধহয় দুটো এপিসোড পরে, আমার ঠিক খেয়াল নেই, বাট নেক্সটটা না তার পরেরটা সম্ভবত। আর মাহমুদ লিখেছে আগ্রাবাদ থেকে, আপু আমার মনে হচ্ছে ব্যাগ দোকানদারই প্রকৃত খুনি, না হয়নি। সুলেমান লিখেছে আপু অনেকদিন পর কুয়াশা শুনছি, খুব ভালো লাগছে। মাহমুদ লিখেছে আগ্রাবাদ থেকে, আপু আই লাভ ইউ অ্যান্ড আই লাভ কুয়াশা। পূর্ণতা ইসলামপুর থেকে লিখেছে, শামিন আপুর কথা কণ্ঠেশ্বর যেন বিধাতার সৃষ্টি, তারপর রামপাম বিপি, কুয়াশাতে শামিন আপু মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ, এত চমৎকার একটা ছড়া লিখবার জন্য। সুহাগ লিখেছে গোরান ঢাকা থেকে, কুয়াশা বেস্ট প্রোগ্রাম, সব থেকে আলাদা, শামিন তোমার কথা শুনতে খুব ভালো লাগে, আই লাভ ইউ টু মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আমার মনে হয় আর SMS পড়বার সময় হবে না, আমার যাবার সময় হয়ে গেছে। আগামী সপ্তাহে আবারও কুয়াশার নতুন কাহিনী শুনবার জন্য আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ABC-র সঙ্গেই থাকবেন, আর আগামীকালকে আমার সঙ্গে আবারও গান হচ্ছে, কথা হচ্ছে তারারাম পামে। তো ঠিক আছে, আজকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.